Russell.
ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আরও একটা স্টুডিও সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আজকে এই স্টুডিও সেশনে অতিথি হিসেবে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সবার পছন্দের একজন মানুষ, তিনি হচ্ছেন মোস্তফা আলম রোমান। এবং আজম ভাইও থাকবেন আমাদের সাথে, তবে তার আগে আমরা একটা ইমেল শুনে আসব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে ধন্যবাদ জানাতে চাই রাসেল ভাই, ভূত FM এর পরে ভূত .com এর মতন সুন্দর ও বিনোদনমূলক একটি প্ল্যাটফর্ম নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আমরা মানব জাতি, আমরা প্রত্যেকেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ত সময় পার করি। হাজারো ব্যস্ততার মাঝে আমরা ভুলেই যাই যে মানব জাতি ছাড়াও এই পৃথিবীতে ভিন্ন কোনো জাতি বা শক্তির উপস্থিতি রয়েছে, যেগুলোর অস্তিত্ব আমরা কখনোই উপলব্ধি করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা সেগুলোর মুখোমুখি হই। আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে এরকম কিছু ঘটে যায় যেগুলো আমাদের কাছে অতি স্বাভাবিক মনে হলেও আসলেই কি সব স্বাভাবিক? আমার নাম নাহিদ প্রধান। আমার বাসা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার চৌধুরী গাঁও গ্রামে। জীবিকার তাগিদে কক্সবাজারের মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন কাজে একটি আন্তর্জাতিক কোরিয়ান কোম্পানিতে চাকরিরত রয়েছে। বরাবরই আমাদের ডিউটির শুরুর সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাসের প্রায় প্রতিদিনই আমাদের লাগাতার ডিউটি করতে হয়, বিধায় কোম্পানি কর্তৃক নির্ধারিত সময়ে ছুটি ব্যতীত সোনারগাঁও অর্থাৎ নিজ বাড়ি যাওয়া সম্ভব হয় না। তাই মাঝে মাঝে মনে হয় এ যেন বাংলাদেশের মধ্যেই এক টুকরো প্রবাস। চাকরি জীবনে ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলার সুযোগ নেই। এবার ঘটনায় যাওয়া যাক। 2023 সাল এপ্রিলের প্রথম দিকেই কোনো একদিন বরাবরের মতোই সকাল 7টা থেকে 12টা পর্যন্ত অর্ধেক ডিউটি শেষ করলাম। বলে রাখা ভালো, বেলা 12টা থেকে বেলা 1টা পর্যন্ত এই এক ঘন্টা আমাদের দুপুরের খাবার সময়। আমাদের কোম্পানি কর্তৃক খাবার ক্যান্টিন কিছুটা দূরে হওয়ায় আমাদের কর্মস্থান থেকে বাসে করে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া সেরে কিছুটা সময় রুমে বিশ্রাম করে আবার দুপুর 1টায় কর্মস্থলে ফিরে আসতে হয়। যথাযথ ওই দিনও আমি দুপুরের খাবার শেষ করে কিছুটা সময় রুমে বিশ্রাম নিয়ে অনেকটা আগে ভাগেই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কর্মস্থলে গিয়েই জোহরের নামাজ আদায় করি। অনেকটা আগে চলে আসায় কর্মস্থলে ফিরে দেখি আশেপাশে তেমন কেউই এখনো কাজে ফেরেনি। তাই ভাবলাম এই ফাঁকে নামাজটা আদায় করে নেই। নামাজ পড়াকালীন হঠাৎ আমি খেয়াল করলাম আমাদের অস্থায়ী মসজিদের পাশের একটা রেস্ট শেল্টার থেকে মৃদু কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে। বিষয়টা পাত্তা না দিয়ে আমি নামাজ পড়তে থাকলাম। ঠিক তার কিছুক্ষণ পরেই আবারও সেই একই কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগল। কিছু বুঝে উঠতে না পেরে অগত্যা তাড়াহুড়ো করে নামাজ শেষ করে ওই রেস্ট শেল্টারের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। রেস্ট শেল্টারে ঢুকতেই দেখি একই, এটা তো আমাদের কলিগ কাইসার ছদ্মনাম, ও এভাবে বেঞ্চের ওপরে চিত হয়ে শুয়ে কাঁদছে কেন? আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কাইসার ভাই এভাবে একা শুয়ে শুয়ে কান্না করছেন কেন? দুপুরে কিছু খেতে যাননি নাকি? অসুস্থ? বাসায় কোনো সমস্যা হয়নি তো? এত কিছু জিজ্ঞেস করলাম কিন্তু কায়সার ভাই ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে, কোনো উত্তর নেই। তাই কিছু ভেবে না পেয়ে চুপ করে তার পাশে বসে থাকলাম। 5-7 মিনিটের মধ্যে বাকি সব কলিগরাও আস্তে আস্তে কর্মস্থলে ফিরে আসতে লাগল। অনেকেই জিজ্ঞেস করল তার কি হয়েছে, কিন্তু কায়সার ভাই উত্তরে কিছু না বলে শুধু কান্নাই করছিল। এরই মধ্যে দেখি হঠাৎ শামীম ভাই এসে উপস্থিত। আমরা সব কলিগরা একসাথে কাজ করলেও কায়সার ও শামীম ভাইয়ের সম্পর্কটা ছিল কিছুটা ভিন্ন। তারা দুজন অনেকটা ঘনিষ্ঠ বন্ধুর মতোই থাকত। শামীম ভাই এসে তাকে এভাবে কান্না করতে দেখেই বলতে লাগল, কিরে এভাবে কান্না করছিস কেন তুই? সাথে সাথে কায়সার উঠে শামীম ভাইয়ের কানে কানে কি যেন বলতে লাগল, আরে তোকে কতবার বলবো ওদের কথায় কান দিস না, ওরা তো শুধু চায় তোকে ভয় দেখাতে, এত ভয় পাস কেন তুই? কায়সার আবারও তার কানে কানে কিছু একটা বলল। তখন শামীম ভাই রাগান্বিত কণ্ঠে বলল, আরে মৃত্যু কি এত সোজা নাকি? হ্যাঁ, অবাক করা ব্যাপার, যে মানুষটা এতক্ষণ কারো প্রশ্নেরই কোনো জবাব দিচ্ছিল না সেই মানুষটা এখন কানে কানে ফিস ফিস করে শামীম ভাইয়ের সাথে কি বলছে, শামীম ভাইও বা কাদের কথা বলছেন, কিসের ভয় আর কিসের মৃত্যু, এরকম অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। কিন্তু আমি আর সেই মুহূর্তে তাদের দুইজনকে এসব জিজ্ঞেস করিনি, বরং কায়সারকে ভালো মন্দ বুঝিয়ে রুমে পাঠিয়ে দেই। শামীম ভাই কায়সারকে বলল, তোর আজকে আর ডিউটি করতে হবে না, যা রুমে গিয়ে বিশ্রাম কর। এরপর থেকেই বিষয়টা জানার জন্য অনেকটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকি এবং কাজের ফাঁকে শামীম ভাইকে একা পেয়ে কৌতূহল বশত জিজ্ঞেস করে বসি, শামীম ভাই কি হয়েছে ওর? উত্তরে শামীম ভাই বললেন, ওসব কিছু না ভাই, বরং এসব ব্যাপারে কথা না বলাই ভালো। আমি আবারও শামীম ভাইয়ের কাছ থেকে ব্যাপারটা জানতে চাইলে তিনি বলেন, ওসব কথা কি বলবো ভাই, কায়সার ছেলেটা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, ওপরওয়ালা ওর কপালে কি রেখেছে তা বোঝা বড় মুশকিল। কথায় আছে না, ছোট্ট একটা ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, হয়তো আমরা সেটা কখনো কল্পনাও করি না। তুমি তো জানো কায়সারের পায়ের সমস্যার কথা, আসলে এটা কোনো স্বাভাবিক সমস্যা না, অস্বাভাবিক কোনো কারণে সমস্যাটা শুরু হয় প্রায় 2 বছর আগে থেকে তার শুরু। এই বলে শামীম ভাই চুপ করে যান। ভাই অস্বাভাবিক কি কারণ আমাকে একটু খুলে বলবেন? এরপর শামীম ভাই বলতে শুরু করেন, কায়সারের বাসা সিলেটের জাফলং এলাকায় কোনো একটা গ্রামে। এখানে চাকরিতে আসার আগে কায়সার প্রায় অধিকাংশ সময় তার বাড়িতে কাটাত। একদিন রাতের বেলা সে নিয়ম করে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে রাতে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আপনারা হয়তো জেনে থাকবেন গ্রাম এলাকায় টয়লেটগুলো বাসা থেকে কিছুটা দূরে হয়ে থাকে, ওদের টয়লেটটা বাসা থেকে কিছুটা দূরে হওয়ায় কায়সার রাতের বেলা প্রায় সময় তাদের বাসার কর্নারের বেলগাছের তলায় ওয়াশরুমের প্রয়োজন হলে যেত। প্রতিবারের মতো ওই রাতেও যখন কায়সার বেলগাছের কাছে গিয়ে দাঁড়াল, সে খেয়াল করল তাদের বাড়ির উত্তর পাশে পুকুরের পাড়ে কোনো এক মধ্যবয়সী মহিলা এবং তার কোলে একটি বাচ্চা সে দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল লাল রঙের কাপড়, শেষ রাতের অন্ধকারেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় হল মহিলাটি পুকুরের পানিতে নেমে বাচ্চাটিকে পুকুরের পাড়ে উঠিয়ে আনে এবং আবারও একইভাবে বাচ্চাটিকে পুকুরের পানিতে ঢিল মেরে ফেলে দেয়, নিজেও পুকুরের পানিতে ঝাঁপ দেয় বাচ্চাটিকে ধরার জন্য। এইভাবে একইভাবে বেশ কয়েকবার করার পর মহিলাটিকে দেখা যাচ্ছে না আর। কিন্তু একটু পরেই মহিলার কোলে থাকা বাচ্চাটির মৃতদেহ পুকুরের মাঝখানে ভেসে ওঠে। এরকম দৃশ্য দেখে কায়সার পুরোই থ হয়ে বেলগাছতলায় বসে পড়ে আর একই দৃশ্য দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর যখন কায়সার বুঝতে পারে বিষয়টা মোটেও স্বাভাবিক না, তখনই এক চিৎকার দিয়ে বাসার দিকে দৌড় দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। চিৎকারে তার মা ঘুম থেকে উঠে যায় এবং তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে চিৎকার কেন দিল? কিন্তু কায়সার বিষয়টাকে এড়িয়ে যায়, না তেমন কিছু না, বাইরে কুকুর দেখে ভয় পেয়েছিলাম, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে কায়সার তার রুমে চলে যায় আর শুয়ে শুয়ে ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম, কে ছিল ওই মহিলা। এসব ভাবতে ভাবতে কায়সার ওই রাতের মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালে কায়সার ঘুম থেকে উঠে বুঝতে পারে তার শরীরে প্রচণ্ড জ্বর এবং শরীর খুব ব্যথা করছে। প্রায় 7 থেকে 8 দিন বিভিন্ন ঔষধ খেলেও জ্বর আর শরীরের ব্যথা কমার কোনো লক্ষণ নেই কায়সারের। বিধায় বেশ কিছুদিন পর তার বাবা তাকে গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর কায়সারকে দেখে বলল, ওর উপরে তো খারাপ কিছু নজর পড়েছে, আরো আগে নিয়ে আসলেন না কেন। এই বলে হুজুর নজর কাটানোর জন্য কিছু দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে দেয় এবং কিছু আমল শিখিয়ে দেয় যেগুলো রাতে ঘুমানোর আগে করতে বলা হয়। হুজুরের কথা মতো আমল করার অল্প কিছুদিনের মধ্যেই কায়সার সুস্থ হয়ে যায়। তারপর আর কায়সারের সাথে কোন রকম সমস্যা হয়নি। কি ভাবছেন, ঘটনা শেষ? ধৈর্য ধরুন, কেবল তো ঘটনার শুরু। এমনিভাবে বেশ কিছুদিন যাওয়ার পর কায়সার মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চাকরি পাকাপোক্তভাবে পায় এবং সে যথাযথ সময় চাকরিতে জয়েন করে। বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন কাজ বিধায় কোম্পানি থেকে সকলকে থাকার জন্য ক্যাম্প এবং খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা করে দেয়। কায়সার কোম্পানিতে এক ক্যাম্প থেকে নিয়মিত ডিউটি করতে থাকে। এমনিভাবে 2-3 মাস যাওয়ার পর হঠাৎ একদিন রাতে ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল কিছুটা এরকম যে, কায়সার তাদের বাড়ির কর্নারের বেলগাছের তলায় বসে আছে আর পুকুর পাড়ে সেদিনের দেখা ওই লাল কাপড় পরিহিতা মহিলা, কিন্তু আজ মহিলার কোলে কোনো বাচ্চা নেই। মহিলাটি পুকুরে ঝাঁপ দেয়। দেখে মনে হচ্ছিল সে নিজ ইচ্ছায় পুকুরের পানিতে ডুবে মরতে চায়, কিন্তু তার পুরো শরীর পুকুরের পানিতে ডুবে থাকলেও তার মাথাটা ছিল পানির ওপরে। মহিলাটি অনেক রাগান্বিত চোখে কায়সারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত ওর দিকে সাঁতরে আসতে থাকে। এই দেখে কায়সার অনেকটা ভয় পেয়ে যায় এবং আল্লাহ বাঁচাও বলে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে। কায়সারের চিৎকার শুনে রুমের বাকি কয়েকজনেরও ঘুম ভেঙে যায়। তারা কায়সারকে জিজ্ঞেস করে কি হয়েছে। উত্তরে কায়সার বলে, না, একটা স্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম, কিছু না। কায়সার এতদিন পর আবার ওই একই রকম স্বপ্ন দেখে। অনেকটা ভয় পেয়ে যায় সে, ভাবতে থাকে এতদিন পর আবার এরকম একটা স্বপ্ন কেন দেখল, কারণ কি। পরদিন সকালে কায়সার ঘুম থেকে উঠে কোনো কিছুতেই কিছু মিলাতে না পেরে তার বাবাকে ফোন করে শুরু থেকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সব শুনে কায়সারের বাবা বলল, ওই দিন রাতে তুই এসব দেখে ভয় পেয়েছিলি, এটা আমাকে আগে বললি না কেন। আর এমনিতেও আমাদের বেলগাছতলায় এরকম বিভিন্ন সমস্যার কথা আমি আগেও কয়েকবার শুনেছি। বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি হুজুরকে সব জানাবো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তার 2-1 দিন পর কায়সারের বাবা হুজুরের সাথে দেখা করেন এবং কায়সারের সমস্যার কথা হুজুরকে জানান। সব শুনে হুজুর বলেন, ভাই, আমি তো এইসব ব্যাপারে অতটা পারদর্শী নই, তাই আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারছি না, আমাকে মাফ করবেন। কিন্তু আমার পরিচিত রহমত আলী নামে একজন বড় হুজুর আছেন, তিনি এইসব ব্যাপারে অনেক ভালো জানেন, আপনি একবার তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। এই বলে হুজুর রহমত আলী হুজুরের ঠিকানা কায়সারের বাবাকে দেন। পরদিন বিকেলে কায়সারের বাবার ঠিকানা অনুযায়ী রহমত আলী হুজুরের বাসায় চলে যান। বাসায় ঢুকে রহমত আলী হুজুরকে দেখতে পেয়ে কায়সারের বাবা হুজুরকে সালাম দেন এবং তার ঠিকানা ও কায়সারের সমস্যার কথা জানান। সব শুনে হুজুর বলেন, হয়তো কায়সারকে কোনো দুষ্ট জিন ভয় দেখাতে চেয়েছে, আর কায়সার হয়তো ওই দিনের ঘটনা নিয়ে বেশি ভাবছে, যার জন্য ও রাতে ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখে। এসব কিছু না, তিনি বলেন, ওকে বলবেন এসব নিয়ে যেন চিন্তা না করে, আর আমি ওর জন্য একটা পানি পড়া দিচ্ছি, এটা কায়সারের কাছে পাঠিয়ে দেবেন এবং 2 সপ্তাহ রাতে ঘুমানোর আগে ওর রুমে ছিটিয়ে দেবেন। আর ওর বিছানার পাশে একটা আগরবাতি জ্বালিয়ে ঘুমাতে হবে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। রহমত আলী হুজুরের কথা অনুযায়ী কায়সার রাতে ঘুমানোর আগে তার রুমে পানি পড়া ছিটিয়ে দেয় এবং আগরবাতি জ্বালিয়ে ঘুমায়। এভাবে কয়েকদিন চলতে থাকে, এর মধ্যে কায়সারের আর কোনো সমস্যা হয় না। কিন্তু তার রুমের বাকি লোকেরা কায়সারকে প্রতিদিন বিরক্ত হয়ে বলত, এসব পানি পড়ার আগরবাতি দিয়ে কিছু হবে না, আল্লাহর উপর বিশ্বাস রাখ, কোনো সমস্যা হবে না, এসব পানি পড়ায় কোনো লাভ নেই, আর রুমে তো এসি চলে, দরজা জানালা সব বন্ধ, আগরবাতির গন্ধে সারা রাত কেমন দম বন্ধ লাগে। এসব কথা শুনে কায়সার রুমের বাকি সদস্যদের প্রতি রাগ হয়ে যায় এবং সেই রাতে পানি ছেটায় না, আগরবাতিও জ্বালায় না, ঘুমিয়ে পড়ে। সেই রাতে কায়সার যখন গভীর ঘুমে, তখন সে স্বপ্নে দেখতে পায় যে তার রুমে একটি মহিলা প্রবেশ করেছে। এটি ছিল সেই লাল কাপড় পরিহিতা মহিলা এবং তার কোলে ছিল সেই বাচ্চাটি যাকে কায়সার প্রথম পুকুরের পাড়ে দেখেছিল এবং বারবার স্বপ্নে দেখত। অথচ আজকের স্বপ্নটা ছিল অনেক ভিন্ন। মহিলাটি স্বপ্নে তার রুমের ভেতর প্রবেশ করে আর অনেক রাগান্বিত চেহারায় কায়সারকে হাত দিয়ে ইশারা করে ডাকতে থাকে এবং তার রুম থেকে বের হয়ে যায়। কায়সার নিজের অজান্তেই স্বপ্নের মধ্যে মহিলাটির পেছন পেছন হাঁটতে থাকে। স্বপ্নের বিবরণ দিতে গিয়ে কায়সার বলে যে যখন সে মহিলাটির পেছনে হাঁটছিল তখন মহিলাটি একবারও তার দিকে ফিরে তাকায়নি। হাঁটতে হাঁটতে কায়সার একটা খোলা মাঠে চলে আসে আর তার সামনে থাকা মহিলাটি তার দিকে ঘুরে তাকায়। এই প্রথমবার কায়সার মহিলাটিকে সামনে থেকে দেখতে পায়। মহিলাটির চেহারায় ছিল কিছু কাটা দাগ আর চোখগুলো কুচকুচে কালো আর গোটা শরীর ছিল পানিতে ভেজা। মনে হচ্ছে এখনই পুকুর থেকে উঠে এসেছে, সারা শরীর বেয়ে পানি গড়াচ্ছে। মহিলাটি কায়সারের দিকে ফিরে ফাটা গলায় চিৎকার করে ওঠে,
তোর আর রক্ষা নেই,
বলেই নিমিষেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে কায়সার ভয়ে মাঠের মধ্যেই বসে পড়ে। পরক্ষণেই কায়সারের ঘুম ভাঙে তার রুমমেটের ডাকে। কায়সার ঘুম ভাঙার পর দেখতে পায় সে তার ক্যাম্পের সামনে থাকা মাঠে বসে আছে। কিন্তু মাঠে কিভাবে আসলো সে? সে ভাবে, আমি তো বিছানায় ঘুমিয়েছিলাম, তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল না? সে একজনকে জিজ্ঞেস করে, ভাই আমাকে এখানে এনেছেন কেন? উত্তর তার রুমমেট বলে, তুই আগে রুমে চল, তারপর সব বলবো। কায়সারকে রুমে নিয়ে আসার পর তার রুমমেট বলতে থাকে, রাত প্রায় দুইটার বেশি হবে, তখন হঠাৎ তীব্র গরমে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি রুমের দরজা খোলা আর তোর বিছানাও খালি, তাই ভাবলাম হয়তো তুই বাইরে গেছিস, কিন্তু প্রায় এক ঘন্টা পার হলেও তুই রুমে আসিস না। বিষয়টা বোঝার জন্য আমি রুম থেকে বের হয়ে তোকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও না পেয়ে মাঠের দিকে যেতেই আমি দেখি তুই মাঠের সাইডে বসে আছিস, কিন্তু তোকে অনেক ডাকলেও কোনো সাড়া দিচ্ছিস না। তোর সামনে এগিয়ে দেখি তুই মাঠে বসে ঘুমাচ্ছিস আর তোর শরীরে অনেক কাঁপুনি ছিল। কি হয়েছে তোর? মাঠে গিয়েছিলি কেন আর মাঠে বসে ঘুমাচ্ছিলি বা কেন? কায়সারের রুমমেটের মুখ থেকে সব কথা শুনে কায়সার কাঁদো কাঁদো কণ্ঠে বলতে শুরু করে, আমি তো শুধু স্বপ্ন দেখছিলাম, এর মধ্যে এত সবকিছু কিভাবে হয়ে গেল? আমি তো ইচ্ছে করে বাইরে যাইনি, তাহলে কি এটা স্বপ্ন ছিল না? ভাই আমি সব সহ্য করতে পারছি না, কি হচ্ছে আমার সাথে? কায়সারের এসব কথা শুনে তার রুমমেট বলল, কায়সার তুই কিছুদিনের জন্য বাসায় চলে যা আর ভালো কোনো আলেম বা কবিরাজ দেখা, এভাবে চলতে থাকলে তোর সমস্যা হতে পারে। তার এক সপ্তাহ পর কায়সার ছুটি নিয়ে বাসায় চলে যায় এবং এসব ঘটনা বাসায় জানায়। সব শুনে কায়সারের বাবা মা অনেক চিন্তায় পড়ে যান, কেন এমন হচ্ছে, তাদের ছেলের সাথে কি হচ্ছে কেউই বুঝতে পারে না। অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ কায়সারের বাবা কায়সারকে নিয়ে রহমত আলী হুজুরের কাছে যায়। হুজুরকে সব কিছু বললে হুজুর জানায় তার দুই দিন সময় লাগবে। এই শুনে কায়সারের বাবা তাদের ফোন নাম্বার দিয়ে দুই দিন পর আবার আসবে জানিয়ে চলে যায়। তার পরদিন সন্ধ্যার পর কায়সারের বাবার মোবাইলে রহমত আলী হুজুরের কল আসে। কল ধরতেই রহমত আলী হুজুর ওপার থেকে বলতে লাগে, বড় ভাই, আপনি আপনার ছেলেকে নিয়ে দ্রুত আমার বাসায় চলে আসেন, আপনাদের সাথে দরকারি কথা আছে, দেরি করবেন না, একদমই না। রহমত আলী হুজুরের কল পেয়ে কায়সার ও তার বাবা কোনো প্রকার দেরি না করে রহমত আলী হুজুরের কথা মতো তাঁর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। হুজুরের বাসায় পৌঁছাতে তাদের প্রায় 9টা বেজে যায়। বাসায় ঢুকতেই হুজুর কায়সারের বাবাকে ডেকে বলে, আপনার ছেলেকে পাশের রুমে থাকতে বলেন, আপনার সাথে কিছু কথা আছে। হুজুরের কথা মতো কায়সারকে পাশের রুমে রেখে তার বাবা রহমত আলী হুজুরের সামনে গিয়ে বসেন। হুজুরকে কিছু জিজ্ঞেস করার আগেই হুজুর কায়সারের বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, দেখেন ভাই, আপনার ছেলের সমস্যাটা আমি যতটুকু স্বাভাবিক ভেবেছিলাম আসলে অতটা স্বাভাবিক না। আমি আজকে সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে আমার পালিত ছাত্র জিনকে আপনার ছেলের সমস্যার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আদেশ করি। অতঃপর আমি আমার ছাত্র জিনের মাধ্যমে যতটুকু জানতে পারি সেটার বর্ণনা কিছুটা এরকম। আপনাদের বাড়ির কর্নারের যে বেলগাছটি রয়েছে, এখানে প্রায় 43 বছরের পুরনো এক মহিলা জিন ও তার ছোট মেয়ে বাস করে। আজ থেকে প্রায় 45 বছরেরও বেশি সময় আগে মহিলা জিনটির মানব জীবন কালে কোনো একদিন সে তার ছোট্ট মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে নদীপথে নৌকা দিয়ে রওনা হয়ে যায়। মাঝ নদীতে কোনো কারণে নৌকাতে পানি উঠে যায় এবং নৌকাতে থাকা বাকি সকলে নৌকার পানি সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে সবাই পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু মহিলাটি সাঁতার না জানায় সে তার শিশু মেয়েকে নিয়ে অনেক বিপদে পড়ে যায়। কোনো উপায় না পেয়ে মহিলাটি বাকি সবার উদ্দেশ্যে কান্না করে, তার শিশু মেয়েটিকে বাঁচাবার অনুরোধ করে, কিন্তু যে যার প্রাণ বাঁচাতে নদীর তীরের দিকে সাঁতার কেটে চলে যেতে থাকে। কেউ তার ডাকে কোনো সাড়া না দেয়ায় মহিলাটি তার বাচ্চাকে নিয়ে ভীষণ ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নৌকায় পানি উঠে ভরে যেতে দেখে এবং মহিলাটি কোনো উপায় না পেয়ে তার শিশু মেয়েটিকে নদীর পানিতে ছুঁড়ে ফেলে এবং নিজেও নদীর পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় সেদিন তারা মা মেয়ে দুজনেই নদীর পানিতে ডুবে মারা যায়। কিন্তু মহিলাটি তার শিশু মেয়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেনি। চোখের সামনে নিজের অবুঝ সন্তানের এরকম অসহায় মৃত্যু সহ্য করতে না পেরে তার অতৃপ্ত আত্মা জিনের আকৃতিতে আপনাদের এই বেলগাছে বসবাস করতে থাকে। কিন্তু ওখানে থাকা অবস্থায় মহিলা জিনটি এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি। তবে কায়সার মাঝে মধ্যেই ওই মহিলা জিনের বাসস্থান অর্থাৎ বেলগাছের তলায় যায়। এতে মহিলা জিনটি অনেক বিরক্ত, কখনো কায়সারের কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু কোনো এক রাতে সে হঠাৎ করেই কায়সারের ওপর রাগান্বিত হয়ে যায়, ফলে কায়সারের ক্ষতি করার জন্য মহিলা জিনটি তাকে পুকুর পাড়ের দিকে ভয় দেখিয়ে ডাকতে থাকে। কিন্তু কায়সার তার ডাকে সাড়া দেয়নি বলে সে ওই রাতের মতো কায়সারকে শুধু ভয় দেখায়। ওই দিন আর তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয় যেদিন কায়সার স্বপ্নের মধ্যে ওই মহিলাটির ডাকে সাড়া দেয় এবং পেছন পেছন ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। মহিলা জিনের ডাকে কায়সার সাড়া দেয়ায় সেই জিন কায়সারের ওপর ভর করতে সক্ষম হয়। আমার ছাত্র জিনের সাহায্যে এটাও জানতে পারি যে জিনটি শুধু রাতের বেলায় কায়সারের শরীরে আসতে পারে, কিন্তু দিনের বেলা নয়। হয়তো এখনও সে কায়সারের শরীরে থাকতে পারে। এই জন্যই আপনার ছেলেকে পাশের রুমে রেখে শুধু আপনার সাথে কথাগুলো বললাম। হুজুরের সব কথা শুনে কায়সারের বাবা অনেকটা চিন্তিত হয়ে পড়েন। হুজুর, তাহলে এখন কি করব? এই বিপদ থেকে মুক্তির উপায় কি? এরকম চলতে থাকলে তো আমাদের ছেলের অনেক সমস্যা হয়ে যাবে। হুজুর, দয়া করে আমার ছেলেকে সব বিপদ থেকে রক্ষা করুন। আচ্ছা ভাই, চিন্তা করেন না, আপাতত কায়সারকে কিছু জানিয়েন না। আজকে তো অনেক রাত হয়ে গেল, আর প্রয়োজনীয় সব জিনিসপত্র আমার কাছে এখন উপস্থিত নেই। আপনি বরং কাল সন্ধ্যায় আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি ওর রুকাইয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে রাখব, বাকিটা আল্লাহ ভরসা। হুজুরের পরামর্শ অনুযায়ী কায়সারের বাবা সেদিন রাতে কায়সারকে সঙ্গে নিয়ে বাসায় চলে আসেন। পরদিন সন্ধ্যা হতে কায়সারকে পড়িয়ে বাসায় চলে আসেন। রুকাইয়ার কাজের সহযোগিতার জন্য হুজুর তার সাথে একজন সহযোগীকে নিয়ে আসেন। বাসায় এসে কায়সার ও তার বাবাকে দেখতে পেয়ে হুজুর অন্য একটা রুমে চলে যায় এবং রুকাইয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু রেডি করে কায়সার ও তার বাবাকে সেই রুমে প্রবেশ করতে বলেন। রুমে ঢুকতেই হুজুরের সহকারী রুমের দরজা বন্ধ করে দেয় এবং রুমের সব লাইট অফ করে দেয়। এবার হুজুর তদবির শুরু করেন। এমনি করে হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ বিভিন্ন দোয়া পড়তে থাকেন। রুমটি তখন অনেক নিরিবিলি আর ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ পার হতেই রুমের মধ্যে কেমন যেন খুব গরম অনুভূতি হতে থাকে। আগুনের সামনে বসে থাকলে যেমন অনুভূতি হয় অনেকটা সেরকম। হঠাৎ কায়সার জোরে একটা চিৎকার দিয়ে মেয়েলি কণ্ঠে কান্না করতে থাকে। আগুনের সামনে বসে থাকলে যেমন অনুভূতি হয় এখানকার অনুভূতি অনেকটা সেরকম। হঠাৎ কায়সার জোরে একটা চিৎকার দিয়ে মেয়েলি কণ্ঠে কাঁদতে থাকে। হুজুর বুঝতে পারে যে কায়সারের শরীরে মহিলা জিনটি প্রবেশ করেছে। হুজুর বলেন, তোর সম্পর্কে সব জানা হয়ে গেছে আমার, নতুন করে আর কিছু জানার নেই। এখন বল, কায়সারকে এভাবে বিরক্ত করছিস কেন? এই ছেলেকে ছেড়ে দেয়া যাবে না, অনেক ছাড় দিয়েছি, আর সুযোগ দেব না। এই ছেলে যখন আমার ডাকে সাড়া দিয়েই ফেলেছে, এখন ওকে সাথে নিয়েই যাব। আমি জানি তুই কারো উপরে ক্ষতি করিস না, কিন্তু কায়সারের ক্ষতি করতে চাচ্ছিস কেন? সে তো এসব বুঝে করেনি। শেষবারের মতো একটা সুযোগ দে, কথা দিচ্ছি আর কখনো তোকে বিরক্ত করব না, ওকে ছেড়ে দে, যা। সেই ছেলে বারবার একই ভুল করে এবং ছেলেকে এত সহজে ছেড়ে দেয়া যাবে না। হুজুর বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনটি কায়সারের বড় কোনো ক্ষতি না করা পর্যন্ত কখনোই ওকে ছেড়ে যাবে না। কিন্তু যাওয়ার আগে কায়সারের শরীরে থাকা মহিলা জিনটি রাগান্বিত কণ্ঠে বলে, রক্ষা পাবে না, ওর জান আমি নিতে পারলাম না, কিন্তু ওর শরীরের একটা অংশ আমি ঠিকই নিয়ে নেব। এই বলে কায়সার মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রহমত আলী হুজুর বলেন, আব্দুল্লাহ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে, আপাতত আপনার ছেলের বিপদটা কাটানো গেল, তবে আমি কিছু নিয়ম নির্দেশনা দেব, সেগুলো মেনে চলতে হবে। কায়সারের বাবা খুশি হয়ে রহমত আলী হুজুরের কাজের বিনিময়ে কিছু অর্থ হাদিয়া দিতে চাইলে হুজুর তা নিতে অস্বীকৃতি জানান। হুজুর বলেন, আমি হাদিয়ার জন্য এই কাজ করিনি, আপনার ছেলে বিপদ থেকে মুক্তি পাবে এটাই সবচেয়ে বড় কথা। অতঃপর কায়সার ও তার বাবা হুজুরের বাসা থেকে বিদায় নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে আসে। হুজুরের বলা নিয়মকানুন মেনে কায়সার দিন পার করতে থাকে। তারপর থেকে কায়সারের সাথে আর সেরকম কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে কায়সারের ছুটির সময় শেষ হলে সে পুনরায় তার কর্মস্থানে ফিরে আসে। কিন্তু প্রায় 6-7 মাস পর কায়সারের হঠাৎ পায়ে একটা সমস্যা শুরু হয়। সে ঠিকমতো হাঁটতে পারত না, কোনো ধরনের কাজও করতে পারত না। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা ও চেক আপ করানোর পরেও বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পায়ের চিকিৎসা চলে শুধু ডাক্তারের দেয়া ঔষধের ওপর। এমনি করে কোনো উপকার না পেয়ে কায়সার স্থানীয় একজন কবিরাজের সন্ধান পায় এবং তার শরণাপন্ন হয় এই ভেবে যদি তাকে দিয়ে কোনো উপকার হয়। কায়সার প্রথম দিন স্থানীয় কবিরাজের বাসায় গেলে তার পায়ের সমস্যা দেখে কবিরাজ বলে, তোমার পায়ে তো অনেক আগে থেকেই সমস্যা, দেরি করে ফেলেছ, এই পর্যায়ে তোমার পা অপারেশনও করতে হতে পারে। বলে রাখা ভালো, কায়সারের পায়ের হাঁটুতে এক পর্যায়ে ব্যাপক ফুলে যায় এবং পায়ের রগে অনেক ব্যথা অনুভব করে সে। কবিরাজ কায়সারকে জিজ্ঞেস করে, এর আগে তোমার সাথে কোনো সমস্যা হয়নি? উত্তরে কায়সার না বলে। সে মনে মনে ঠিকই আন্দাজ করতে পারে, হতে পারে এই সেই জিনদের দেয়া শেষ অভিশাপ। কায়সার নীরব হয়ে যায়, ভাবতে থাকে। কায়সারের নীরবতা দেখে কবিরাজ এসে বলে, আচ্ছা সমস্যা নেই, আমি চেষ্টা করে দেখি। তুমি পরপর 5 দিন সকাল সন্ধ্যা 2 বার আমার বাড়িতে আসবে, আমি সাধ্য অনুযায়ী ঝাড়ফুঁক করে দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা। কায়সার আসবে বলে সম্মতি জানিয়ে কবিরাজের বাড়ি থেকে চলে আসে এবং তার পরদিন থেকে প্রায় চারবার কবিরাজের বাড়িতে যায় কায়সার। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতিবারই কবিরাজের বাড়ি যাওয়ার পথে কায়সারের সাথে অপরিচিত কারো না কারো দেখা হয় এবং সেই অপরিচিত মানুষ তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করে। উত্তরে কায়সার তার পায়ের সমস্যার কথা বললে প্রতিবারের প্রতিটা লোক কায়সারকে বলে যে আমি অনেককেই এরকম সমস্যা হতে দেখেছি, এই পা ঠিক হবে না। সর্বশেষ এবং আজকে আজকে কবিরাজের বাসায় যাওয়ার দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমবারের মতন কায়সার যখন কবিরাজের বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন প্রতিবারের মতোই যাওয়ার পথে কায়সারের সাথে অপরিচিত একজন লোকের দেখা হয়। সে জিজ্ঞেস করে যে কায়সার এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন। কায়সার প্রতিবারের মতন তার পায়ের সমস্যার কথা জানিয়ে দেয়। অতঃপর সেই লোকটা এবার উত্তরে বলেন, আরে ভাই, আপনাকে কতবার বলবো এই পার ঠিক হবে না, শুধু শুধুই এখানে সেখানে সময় নষ্ট করছেন, লাভ নেই। তো কায়সার প্রতিবার অপরিচিত লোকদের কাছে এরকম কথা শুনে আর কবিরাজের বাসায় না গিয়ে সোজা কর্মস্থলে ফিরে আসে। এই অপরিচিত লোকগুলো কারা যারা তাকে বারবার ভয় দেখাতে চায়, ধোঁকা দিতে চায়? এসব ঘটনার পর সে অনেক ভেঙে পড়ে এবং ধরেই নেয় হয়তো সেই জিনের কথাই সত্যি হতে যাচ্ছে, তার পা হয়তো আর কখনো ঠিক হবে না। তাই আজ রেস্ট শেল্টারে শুয়ে শুয়ে কান্না করতে থাকে। বুঝলে ভাই, কার কপালে কখন যে কিভাবে দুঃখ চলে আসে বোঝার কোনো উপায় নেই। এই বলে শামীম ভাই তার কথা শেষ করেন। শামীম ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ বর্ণনা শুনে আমি থ হয়ে যাই, আর এটা বুঝতে পারি যে একটা মানুষের ভিড়ের ভেতরে কত কিছু লুকিয়ে থাকে। এই ঘটনার গুটি কয়েকদিনের মধ্যেই অগস্ট 2023 কায়সারের চাকরি চলে যায়। কারণ এর মধ্যে পায়ের সমস্যার জন্য সে ঠিকভাবে কাজে পর্যন্ত আসতে পারেনি। অতএব কায়সার তার নিজ বাড়িতে পুনরায় ফিরে আসে। বাড়িতে গিয়েও সাধ্যমতো চেক আপ চিকিৎসা চালায়। মাঝে মধ্যে কায়সারের সাথে আমার ফোনে কথা হয়। এক পর্যায়ে জানতে পারি যে ধীরে ধীরে কায়সারের বাম পায়ের সমস্যাটা ডান পায়েও অনুভূত হচ্ছে। অর্থাৎ দুই পায়েই সমস্যা হবার ফলে রীতিমতো তার ওঠা চলাও বেশ কষ্টকর হয়ে গিয়েছিল। 12/1/2024 শুক্রবার তার সাথে ফোনে কথা হলে জানতে পারি যে সে বর্তমানে সিলেটের মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছে। আগামী বৃহস্পতিবার একে একে তার দুই পায়েই সার্জারি করা হবে। সবাই কায়সারের জন্য দোয়া করবেন, সে যেন পুনরায় সুস্থ জীবনে ফিরে আসতে পারে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ধন্যবাদ আসল ভাই, এই ছিল আজকের ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সম্পূর্ণ লিখতে আমার প্রায় 1.5 মাসের বেশি সময় লেগেছে। কোনো অজানা কারণে ঘটনাটি লিখতে বসলেই আমার নিজের মধ্যেই আমি ভীষণ অলসতা অনুভব করি। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাহিদ প্রধান, চৌধুরী গাঁও, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই সেখানে যে ঘটনাগুলো আছে সেগুলোও শুনে ফেলবেন। তবে সব নতুন ঘটনাই আছে অন্য ভুবনে। আশা করছি আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো নাও লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটা স্টুডিও সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই স্টুডিও সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। আর আজকে আমার সাথে আছেন দুজন খুবই স্পেশাল গেস্ট, যাদের ঘটনা আপনারা পছন্দ করেন। তার মধ্যে অনেক দিন পরে আজকে ফিরে এসেছেন মুস্তফা আলম রোমান। আপনারা সবাই জানেন মুস্তফা আলম রোমানের লেখা আমি যতটা পছন্দ করি ঠিক ততটাই তার বলার ধরন এবং তিনি যেভাবে ঘটনা শোনান সেটাও। আশা করছি যে রোমান আপনাদের আজকে ভয়ঙ্কর একটা অনুভূতির মধ্য দিয়ে আপনাদেরকে আবিষ্ট করে রাখবে পুরোটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা রোমানের সাথে কথা বলি। রোমান, কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন এবং আমার প্রিয় শ্রোতা বন্ধু যারা তারাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, বেশ ভালো লাগছে স্টুডিওতে এসে। ইনশাআল্লাহ আজকের স্টোরিটা আপনাদের পছন্দ হবে, এটাই আশা রাখি।
রোমান, আপনার স্টোরি আমাদের সবসময় পছন্দ হয়। আমি খুবই আনন্দিত যে আপনি অনেক যন্ত্রণা করে এই রাতে আপনি স্টুডিওতে এসেছেন এবং আমাদের সাথে ঘটনা শেয়ার করার উদ্দেশ্যেই এই আশাটা। আমি জানি যে আপনি প্রচন্ড ব্যস্ত থাকেন, একদিকে চাকরি আর একদিকে ফ্যামিলির বিভিন্ন ব্যস্ততা আপনাকে ঘিরে থাকে। তারপরে আপনি যখনই সময় পান যে হুট করে চলে আসেন, এটা আসলে অনেক আমাদের জন্য বড় পাওয়া। তো রোমান, আমরা ঘটনার প্রথম একটু ভূমিকা শুনব, যে ঘটনাটা কিভাবে সংগ্রহ করলেন এই সমস্ত কিছু, তারপরে সরাসরি আপনার ঘটনায় যাব। আমরা আর দেরি করতে চাই না, কারণ আমি জানি যে সবাই আপনার ঘটনা শোনার জন্য অপেক্ষা করছেন। চলুন শুরু করি।
ঠিক আছে, আজকের যে ঘটনাটি এটা মেইনলি সংগ্রহ করা আমার স্কুলের একজন বড় ভাইয়ের কাছ থেকে। ওনার নাম আবিদ ইসলাম, ডাকনাম হৃদয়। তো মেইনলি এটা আসলে আমার চাকরি সূত্রেই একটা কোম্পানিতে যাওয়া হয়, সেটা ঢাকার গুলশানেই আর কি। তো সেখানে গিয়ে আমার কলিগ যিনি থাকেন ওনারই পরিচিত আর কি একজনের সাথে আমরা মিটিংয়ে বসি। তো কথায় কথায় মিটিংয়ের শেষ পর্যায়ে এসে যখন সবার গ্রামের বাসা কোথায় বা নিজেদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, তখন ওনার মানে কথা শুনে বুঝতে পারে যে উনি রাজশাহী। তো আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আপনার বাসা রাজশাহীতে কিনা? তো উনি বলেন জি। তো এক কথা দুই কথা বলতে বলতে উনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কি এটাও বলতে বলতে উনি বলেন যে উনি রাজশাহী কলেজিয়েট স্কুলে। তো তখন আমিও একটু চমকে গেলাম যে আরে ভাই আমিও তো রাজশাহী কলেজিয়েট স্কুলের। তো উনি আমার মোটামুটি 6-7 বছরের সিনিয়র। তো এইভাবে এক দুই কথা বলতে বলতে আর কি ওনার সাথে পরিচয় হয় নতুন করে, অ্যান্ড ওনার মাধ্যমেই আসলে ঘটনাটা মানে কালেক্ট করা। এটা অনেক সময়ের ব্যাপার ছিল, মাঝখানে অনেকদিন যোগাযোগের পরে আসলে ঘটনাটা উনি শেয়ার করেন। মূল পটভূমি বলতে গেলে এটাই, আর ঘটনাটা যেভাবে কালেক্ট করা মানে ওনার কাছ থেকে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা একদিন আমাদের যে অ্যালামনাই সেটার প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি, অ্যান্ড ভাইয়ের সাথে আমার দেখা হয়, হৃদয় ভাইয়ের সাথে। তো এক কথা দুই কথা বলতে বলতে আমি জাস্ট মজার চলেই বলি যে ভাই আমি কিন্তু এরকম একটা শোয়ের সাথে কানেক্টেড, তো আপনারা তো স্কুলে থাকতে তাহলে হয়তো শুনছেন ভূত এফএম এর কথা। বিকজ আমরা 2009 ব্যাচ ছিলাম স্কুলে, মানে ভর্তির ব্যাচ। তো সেই টাইম থেকে যেহেতু ভূত এফএম চলতেছে ওনাদের অবশ্যই শোনার কথা। তো উনিও বেশ ইন্টারেস্টের সাথে আমাকে বললেন যে হ্যাঁ আমরা তো যখন ক্লাস 8-9 এর দিকে পড়ি তখন তো জাস্ট ছোট একটা বাটন ফোন নিয়ে বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে স্টোরিগুলো শুনতাম, বেশ ভালো লাগতো। তো তুমি এখনো এটার সাথে আছো? তো এইভাবে অনেক কথাবার্তা হয়। তখন উনি বলে যে আমার মানে আরেক ফ্রেন্ডের কাছ থেকে আমার একটা স্টোরি কালেক্ট করা আছে, আমি শুনেছিলাম অনেকদিন আগে, তো তুমি যদি চাও আমি তোমার সাথে শেয়ার করতে পারি। তো তখন কথায় কথায় উনি স্টোরিটা শেয়ার করেন। ঘটনাটি ঘটে ওনার এক ফ্রেন্ড, নাম তনু, তনু বিশ্বাস। তো ওনার স্টোরি, ওনার বাসাও রাজশাহীতে। রাজশাহীতে বলতে ওনারা মেইনলি নাটোর গুরুদাসপুরের বিলসা নামক একটা জায়গা, এটা চলনবিল এরিয়া, ওনার গ্রামের বাসা ওই জায়গাতে, এবং ওনারা পরে মাইগ্রেট করে রাজশাহীতে আসেন। তো এইভাবেই আর কি কোন একটা ঘটনা কথায় কথায় ওনারা শেয়ার করেন। তো ঘটনার পটভূমিটা এরকম যে এটা মেইনলি তনুয়াপুর ফ্যামিলির সাথেই ঘটে, অ্যান্ড উনি যেভাবে বলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তনুয়াপুর ফ্যামিলিতে ছিলেন ওনার বাবা, ওনার দুই চাচা এবং ওনার দাদা, সাথে ওনার মা থাকতেন। ওনার দাদি অনেক বছর আগেই মারা গিয়েছিলেন, ঘটনাটি মোটামুটি 2006-07 দিকে। তো তনুয়াপুর যখন মোটামুটি মানে বুদ্ধি হয়েছে আর কি, উনি ফ্যামিলির বিষয়গুলো বোঝেন বা মোটামুটি বুঝতে শুরু করেছেন, এই সময়টাতে উনি খেয়াল করেন যে ওনার দাদা বেশ অনেকদিন যাবতই অসুস্থ, এবং বেশ যখন ওনার শেষ সময় চলে আসছে ওই সময়টাতে উনি বেশ ভয়ে থাকতেন। ওনাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল না, বা ওনার বাবা চাচা সবার মধ্যেই সম্পর্ক বেশ ভালো ছিল, এবং ওনার একজন ফুপুও ছিল, উনি বিয়ের পরে অন্য একটা এলাকায় থাকতেন আর কি। তো ওনাদের ফ্যামিলির অবস্থা বেশ ভালো ছিল। তো যখন ওনার দাদার মানে শেষ সময় মোটামুটি চলে আসে, তখন বেশ মানে বেশ ভয়ার্ত চেহারা বা হচ্ছে বেশ ভয়েই থাকতেন ওনার দাদা, এই জিনিসটা ওনার প্রায়ই লক্ষ্য করতেন। এবং ওনার দাদাকে যখন জিজ্ঞেস করতেন যে আসলে কি সমস্যা বা তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, তো ওনার দাদা বিষয়টা ইগনোর করে যেতেন এবং বলতেন না সেরকম কোনো বিষয় না। বাট প্রতি রাতেই উনি ভয় পেতেন এবং মাঝে মাঝে খুব চিল্লাপাল্লাও করতেন, এবং মাঝে মাঝে ঘুমের মধ্যেও উনি কারোর সাথে কথা বলতেন আর কি, এরকমটা বোঝা যেত। তো এমনই এক সময় 2007-এর শেষের দিকে ওনার দাদা মারা যান, এবং ওনার দাদা মারা যাওয়ার প্রায় মাসখানেক পরে হঠাৎ করে ওনার যে ছোট চাচা, উনি ওনার বাবার কাছে আসে। ওনার বাবার নাম হচ্ছে মাজিদ। তো মাজিদ সাহেবের কাছে আসে এবং বলে যে বাবার যে সম্পত্তিগুলো ছিল ওগুলো তো মৌখিকভাবে আমাকে দিয়ে গেছেন, তো ঠিক আছে তোমরা যা জমি জমা আছে তার কিছু অংশ তোমরা নিয়ে বাকিটা আমাকে দিয়ে দাও, কারণ বাবা আমাকে এগুলো মৌখিকভাবে দিয়ে গেছেন। তো ওনার মেজো চাচা এবং ওনার বাবা এই জিনিসটাকে এগ্রি করেন না যে মৌখিকভাবে দিয়ে গেলে কিভাবে হবে, কারণ আমরা তিন ভাই এবং আমাদের একটা বোনও আছে ছোট, তো সবাইকে তো সুষম বন্টন করে দিতে হবে বিষয়গুলো, তো এটা একপাক্ষিক হয়ে গেলে তো চলবে না। তো যাই হোক, এভাবে একবার দুইবার এরকম কথাবার্তা ওঠে এবং ধীরে ধীরে পরিবারের মধ্যে একটা ফাটল দেখা দিতে শুরু করে। তো এর মধ্যে ওনার যে মেজো চাচা ছিলেন, উনি ওনার বাবার পক্ষেই ছিলেন এবং উনি এটাকে সাপোর্ট করতেন যে না আসলে এটা সুষম বন্টন হওয়া উচিত, এটা একপাক্ষিক হওয়া উচিত না। তো ছোট ভাইয়ের এই ধরনের কথা বলার মানে মাঝে একটা কারণও ছিল যে ছোট উনি যখন ছোট ছিলেন, ছোটবেলা থেকেই ওনার মানে উনি সবসময় ওনার বাবার সাথে থাকতেন এবং ওনার বাবাও যেখানেই যেতেন না কেন, সেটা বাজার হোক বা অন্য কোনো কাজে হোক, সবসময় উনি ওনার ছোট ছেলেকেই সব জায়গায় নিয়ে যেতেন। তো এইখান থেকে হয়তোবা তার প্রতি যে ভালোবাসা ছিল বা যেটাই থাকুক স্নেহটা ছিল, ওইখান থেকে উনি কথাটা বলতেন যে বাবা আমার নামে এটা উইল করে দিয়ে গেছেন বা মৌখিকভাবে বলে গেছেন। তো যাই হোক, এভাবে অনেকবার কথা কাটাকাটি এবং অনেক ঝুট ঝামেলার পরে ওনার যে ছোট চাচা, উনি বাসা ছেড়ে দিয়ে চলে যান অন্য একটা জায়গাতে। অ্যান্ড উনি মানে মামলা করেন আর কি, ওনাদের ফ্যামিলির নামে মামলা করেন যে ওনার জমি জমা তারা মানে দখল করেছে বা এরকম কিছু, ওনার জমি জমা বুঝিয়ে দিচ্ছে না। তো এই মামলা অনেকদিন যাবত চলে। একটা সময় আসলে মোটামুটি বছর খানেক পরেই তনু অপর যে বাবা, ওনারাই মামলায় বিজয়ী হন। এবং এই সময়টাতে যখন ওনারা কোর্ট থেকে বের হয়ে আসেন মামলায় বিজয়ী হওয়ার পরে, তখন ওনার যে ছোট চাচা, উনি একটা মাঠের মধ্যে এসে খোলা জায়গায় এসে প্রচন্ড চিল্লাপাল্লা শুরু করেন যে আমি বেঁচে থাকি বা মরে যাই, এই জমি আমি কখনোই তোমাদের হতে দেব না। তো শুরুতে এটা তারা মনে করে যে হয়তো বা সে রাগের বসে এই ধরনের কথা বলছে, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। তো এটা ভেবে নিয়ে ওনারা বাড়িতে চলে যান। তো ওনাদের ফ্যামিলির যে বিষয়গুলো বা হচ্ছে বাড়ির যে বিষয়গুলো, সেটার ছোট্ট একটা বর্ণনা আমি দিই। ওনাদের পুরো বিল্ডিং মানে ওনাদের বিল্ডিং ছিল না আসলে, পাশের যে দেওয়ালগুলো বা বাড়ির যে পিলারগুলো সবগুলোই ইটের, অ্যান্ড ওপরে শেডটা হচ্ছে ছাদের মানে টিনের আর কি। অ্যান্ড ওনাদের একটা গোয়াল ঘর ছিল, ওখানে মোটামুটি 4-5টা গরু এবং মুরগির একটা খামার ছিল, এবং গ্রামের যে জমি জমা ছিল ওইগুলো দিয়েই হচ্ছে ওনাদের ফ্যামিলি চলত। অ্যান্ড ওনার বাবার বাজারের ভেতরে একটা ওনার বাবার দোকান ছিল, এটাই। তো ওই ঘটনা মানে যেদিন কোর্ট থেকে ওনারা চলে আসলেন, ওইটার মোটামুটি সপ্তাহ দুয়েক পর থেকে প্রতি রাতেই গোয়াল ঘরের ওখান থেকে খুব আওয়াজ আসত। যেহেতু টিন শেড ছিল গোয়াল ঘরটা, ওইখান থেকে মোটামুটি ঢিল মারলে যেরকম একটা আওয়াজ হয় অথবা ঠোকাঠুকির একটা আওয়াজ ওখান থেকে আসতো, এবং বাড়ি থেকে বের হয়ে যখন ওখানে যাওয়া হতো ওখানে কিছুই পাওয়া যেত না বা কাউকে পাওয়া যেত না। এবং গোয়াল ঘরটা ওনাদের বাসার ভেতরে ছিল জন্যই বাইরে থেকে কারো আসার পসিবিলিটি সেরকম ছিল না। তো এইভাবে মোটামুটি কয়েকদিন চলতে থাকে এবং ওনারা ভাবে হয়তো বা চোর আসছে গরু চুরির জন্য বা এরকম কিছু একটা, ওনারা এটা সন্দেহ করে, বাট সেরকম কিছুই হয় না। তো এরকম মাসখানেক যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালবেলা যখন ওনারা ঘুম থেকে ওঠেন, গোয়াল ঘরে গিয়ে দেখেন যে ওনাদের যে 4-5টা গরু ছিল সবগুলোই ওই গোয়াল ঘরের মধ্যে মানে মানে মারা গেছে আর কি। অ্যান্ড প্রায় প্রতিটা গরুর চোখ ফেটে গেলে একটা ইয়ে থাকে না, মানে চোখের মধ্যে থেকে জিনিসগুলো বের হয়ে আসছে বা এবং মুখ থেকে রক্ত বের হয়েছে এবং সেটা মাটিতে পড়ে কালো কালো হয়ে গিয়েছে, এরকম একটা দৃশ্য তারা দেখে এবং তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং প্রচন্ড কষ্টও পায় যে চার পাঁচটা গরু এরকম ভাবে মারা গেল। তো তারা এটা নিয়ে মোটামুটি গ্রামের মধ্যে একটা রোল পড়ে যায়। আমি যেটা বলছি এটা বিলসার ঘটনা, তো আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না বিলসার কোন জায়গায়, যেহেতু চলন বিল এরিয়া মোটামুটি ছোট জায়গা অনেকেই চিনবে। তো যাই হোক, মোটামুটি গ্রামের মধ্যে একটা রোল পড়ে যায় এবং কথা এদিক ওদিক চালাচালি শুরু হয়ে যায় যে হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে বা কেউ শত্রুতা করে এরকম করেছে। তো যাই হোক, ওনার যেহেতু ছোট চাচা, তনুপুর ছোট চাচা যেহেতু ওই গ্রামে থাকতেন না, উনি বাইরে কোনো একটা জায়গায় থাকতেন, তো মানে সচরাচর শুরুর দিকে এই সন্দেহটা তার উপর আসেনি। যাই হোক, এভাবে একদিন দুদিন চলতে থাকে। মোটামুটি আরো দু এক সপ্তাহ পরে তনুপুর যে ফুপি উনি ওনাদের বাড়িতে আসেন। ওনার শ্বশুর বাড়িতে কোন একটা ঝামেলা হয়তো বা হয়েছিল বা স্বামীর সাথে কথা কাটাকাটি মনোমালিনের কারণে উনি ওই বাড়িতে তনুপুরের বাড়িতে চলে আসেন এবং ওখানে আসার পরে প্রায় দুদিন পরেই উনি হঠাৎ করে একটু অন্যরকম আচরণ করতে শুরু করে এবং ওনার বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসে। যেমন যখন ওনাকে খাবারের জন্য ডাকা হয় যে তুমি খেতে এসো, উনি বাজে বিহেভিয়ার করে ওখানে হঠাৎ করে। তো শুরুর দিকে সবাই চিন্তা করেছে যেহেতু শ্বশুর বাড়িতে একটা ঝামেলা হয়েছে, হয়তোবা তার মানসিক অবস্থাটা এখন সেরকম ঠিক নেই, সেই কারণে উনি রাগটা ওনাদের উপর প্রকাশ করছে। তো যাই হোক, মানে ওই সিচুয়েশনটাতে তনুপুর আম্মু ওনার ফুপির সাথেই থাকতেন শুরুর কয়েকটা দিন। তো ওনার আম্মু যেটা খেয়াল করতেন যে মোটামুটি মাঝরাতের দিকে তনুপু কার সাথে যেন কথা বলত, এবং কথা বলতে বলতে হচ্ছে ঘুমের মধ্যেই কথা বলতেছে এবং বেশ ভালো একটা কনভারসেশন হচ্ছে, মানে চলতেই আছে কনভারসেশনটা প্রায় 5-10 মিনিটের মতো। উনি এটা খেয়াল করতেন, বাট উনি ভাষাগুলো বুঝতেন না, খুব ধীরে ধীরে হতো বাট ভাষাগুলো বুঝতেন না। তো এভাবে একদিন দুদিন যাওয়ার পরে আবার উনি জিনিসটা খেয়াল করেন এবং একটা সময় উনি দেখেন যে তনুপুর ভয়েসটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। ওনার কণ্ঠটা কিছুটা মানে একটা পুরুষ কণ্ঠের মতো হচ্ছে এবং উনি একটা সময় বুঝতে পারেন যে এটা তার শ্বশুরের কণ্ঠ, মানে কণ্ঠটা কিছুটা ওই রকম মনে হচ্ছে। তো উনি বেশ ভয় পেয়ে যান এবং মানে মানে ওনার ফুপিকে না ডেকে উনি সরাসরি বের হয়ে ওনার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসেন এবং ওনার ছোট চাচা যে ছিল তনুপুর, ওনাকে, মেজর চাচা যিনি ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসেন। তো ওনারাও এসে সেম জিনিসটাই খেয়াল করেন যে তখনও তনুপুর ফুপি ঘুমাচ্ছেন এবং ঘুমের মধ্যে উনি বিড়বিড় করে কিছু একটা বলছেন যেটা শোনাতে ওনার বাবার মতো শোনাচ্ছে, কণ্ঠের মতো শোনাচ্ছে আর কি। তো উনি তাড়াতাড়ি ডাকেন তনুপুকে, ডাকার মানে তনুপুর ফুপিকে ডাকার পরে উনি ঘুম থেকে ওঠেন এবং প্রচন্ড রাগান্বিত অবস্থায় ওঠেন এবং তার চোখ মানে তখন প্রায় লাল হয়ে গিয়েছে, উনি আক্রমণ করবেন এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, এই জিনিসটা ওনার মেজর চাচা খেয়াল করেন তনুপুর এবং উনি বলেন যে আমার মনে হয় একজন হুজুরকে দেখানো উচিত, আমরা হয়তো বা ভাবছিলাম যে এটা তার মানসিক কোনো ব্যাঘাত ঘটেছে তার ওই ফ্যামিলিতে ঝামেলা হওয়ার কারণে, বাট আমার মনে হচ্ছে না অন্য কোনো সমস্যা, আমাদের কোনো হুজুর দেখানো উচিত। তো উনি পাশের গ্রামে যান, গুরুদাসপুরেরই কোনো একটা জায়গা, সেখান থেকে একজন হুজুরের সাথে যোগাযোগ করেন এবং তিনি বাড়িতে নিয়ে আসেন হুজুরকে। তো হুজুর যখন বাড়িতে আসেন তখন উনি জাস্ট নর্মাল পানি পড়া দোয়া দূরত এরকম কিছু একটা দিয়ে যান এবং মোটামুটি কয়েকদিন তনুপুর ফুপি বেশ ভালোই ছিলেন, কোনো প্রবলেম হচ্ছিল না। এরপর ধীরে ধীরে তনুপুর বাবা অসুস্থ হতে শুরু করেন, তাদের খাওয়া দাওয়া মানে প্রবলেম হয় এবং তার বাবার ব্যবসাও খুব একটা ভালো যাচ্ছিল না ওই সময়টাতে। তো এরকম ধীরে ধীরে ফ্যামিলিগত কিছু প্রবলেম হতে থাকে এবং এমন একটা পর্যায়ে চলে আসে যে তনুপুর বাবার ওজন মোটামুটি দু সপ্তাহের মধ্যে প্রায় 4-5 কেজি ওজন তার কমে যায়। অ্যান্ড সে দোকানেও ঠিকঠাকভাবে বসতে পারে না, দোকানে এরকম হয়তো কোনো একটা মাল বিক্রি করেছে সেটার অর্থ কেউ পে করে নাই বা সে লিখে রাখতে ভুলে গেছে, এরকম অনেকভাবে সে লসের দিকে যেতে থাকে আর কি। তো এইভাবে আরেকজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয় যে আসলে আমাদের বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে, আসলে কি একটু দেখেন। তো ওই হুজুর আসে এবং সবকিছু যখন চেক করে, চেক করার পরে উনি জাস্ট একটা ধারণা দেন যে আমার মনে হচ্ছে এই বাড়ির ভেতরেই কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, তো আমাকে এক রাত এই বাড়িতে থাকতে হবে এবং আমি যখন এই বাড়িতে থাকবো আমার আশেপাশে কাউকে থাকা যাবে না, আপনারা দরকার পড়লে অন্য একটা ঘরে থাকবেন, আমাকে একা একটা রুম দিতে হবে। তো এটাতে রাজি হয় এবং পরের দিন সন্ধ্যাবেলা হুজুর আসেন। উনি ওনার রিচুয়াল অনুযায়ী যা যা প্রসেস ছিল, যা যা আমেল ছিল, উনি ওগুলো করতে থাকেন এবং রাতের বেলা বেশ ভালো রকমের একটা ঝড় হয়। ওনারা যখন জানালা খুলে দেখেন তখন বাইরে সেরকম কিছু বুঝছিলেন না, বাট ওনাদের বাসার ভেতরে মনে হচ্ছে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আর কি। তো একটা সময় মোটামুটি ঘন্টা দুয়েক পার হওয়ার পরে হুজুর তার রুম থেকে বের হয়ে আসেন এবং পাশের রুমে এসে সবাইকে ডাকেন এবং বলেন যে এই বাড়িতে কেউ একজন বান মেরেছে বা এরকম কিছু একটা করা হয়েছে। অ্যান্ড কি হয়েছে আমি এক্সাক্ট বলতে পারছি না, বাট কিছু একটা হয়েছে, আমি এতটুকু ধারণা আপনাকে দিতে পারি। এবং আমার একজন বড় হুজুর আছে ওস্তাদ, আপনি ওনার সাথে প্রয়োজনে কথা বলতে পারেন। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে, ওনারাও ওভাবে আর যোগাযোগ করতে পারে নাই কোনো একটা প্রবলেমের কারণে, তো এইভাবে ধীরে ধীরে কয়েকদিন যাওয়ার পরে ওনাদের পাশের বাড়িতেই একজন মহিলা থাকতেন। তো উনি হঠাৎ করে ওনাদের বাড়িতে আসেন, একদিন তনুয়াপুরের বাড়িতে আসেন এবং কথায় কথায় তনুয়াপুর মাকে বলেন যে ওনার যে ছোট চাচা, তনুয়াপুর যে ছোট চাচা, ওনার নাম হচ্ছে মানিক মিয়া। তো বলেন যে কিরে, মানিককে তো মাঝে মধ্যেই গ্রামে আমি দেখি, গ্রামের যে ওই যে বিশা পার করে একটা বাস ছাড় আছে ওইখানে তো মাঝে মধ্যেই আমি ওকে যাইতে দেখি, ও নাকি সব মানে এলাকা ছেড়ে দিছে, তোরা তো বললি এই কথা, কিন্তু আমি তো দেখি ওকে। তো এটা শোনার পরে তনুয়াপুর মায়ের একটু সন্দেহ জাগে যে হঠাৎ করে এতদিন পর মানিকের কথা কেন উঠছে। তো তারপরে যখন মোটামুটি বিকেলের দিকে মজিদ সাহেব যখন বাড়িতে আসেন, উনি বলেন যে পাশের বাড়ি থেকে কাকি এসেছিলেন, তো উনি এই কথা বললেন। তো এটা শোনার পরে মাজিদ সাহেবেরও সন্দেহ হয় এবং ওই দিন উনি, তারপরে ওনার ওয়াইফ এবং ওনার যে মেজ ভাই, উনাকে নিয়ে উনি চলে যান হচ্ছে ওই বাস ছাড়ের দিকে, মোটামুটি সন্ধ্যাবেলার দিকে উনি রওনা দেন। এবং ধীরে 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 যখন উনি বাস বাগানের দিকে যেতে থাকেন, মানে এটা কোন একটা অমাবস্যার কথা হয়তো ওই কাকি বলেছিলেন যে আমি এরকম একটা দিনে ওকে যেতে দেখছি, তো ওনারাও ওই রকম একটা ডেট ফিক্স করে ওনারা যান এবং দেখেন যে আসলেও মানিক সাহেব ছোট একটা টর্চ হাতে নিয়ে ওই বাস বাগানের দিকে যাচ্ছে। তো ওনারা যখন পিছু নেন, ধীরে ধীরে যেতে যেতে ওনারা মানিক সাহেবকে আর খুঁজে পান না যে কোন জায়গায় চলে গেল। একটু ভেতরে ঢোকার পরে ওনারা দূর থেকে, একটু মোটামুটি দূর থেকে শুনতে পাচ্ছে যে কেউ একজন গুনগুন গুনগুন করে কিছু একটা পড়তেছে বা হচ্ছে বিড়বিড় করছে বা কিছু একটা বলতেছে আর কি। তো ওনারা যখন ধীরে ধীরে একটু কাছে যান, যাওয়ার পরে দেখেন যে বাস বাগানের ভেতরে ছোট্ট একটা জায়গায় আগুনের মতো কিছু একটা চলছে বা এরকম রিফ্লেক্ট হচ্ছে। কাছে গিয়ে যাওয়ার পরে একটা সাইড থেকে ওনারা দেখেন যে ওখানে বয়স্ক একজন লোক শরীরে জাস্ট একটা গামছা পেঁচিয়ে ধুতির মতোই পরে উনি বসে আছেন এবং ওনার সামনে আগুন জ্বলছে এবং উনি বিড়বিড় করে কিছু একটা বলছেন। এবং ওনারা যখন কাছাকাছি যান, হঠাৎ করে তনুয়াপুর মায়ের পায়ের নিচে একটা মানে শুকনো পাতা পড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম একটা পাতার উপরে উনি পা রাখেন এবং একটা আওয়াজ হয়, এবং ওইটা হওয়ার পরে সাথে সাথে ওই যে বয়স্ক লোক যিনি ছিলেন উনি ফিরে তাকান, একদম সরাসরি ওনাদের দিকেই তাকান। তো তাকানোর পরে উনি হাসতে হাসতে বলেন যে আমি জানতাম তোরা এসছিস এবং তোরা আসার গন্ধ আমি অনেকক্ষণ আগেই পেয়েছি। তো এটা বলার পরে উনি বলেন যে তোদের ভিটা কখনোই তোরা পাবি না, মানে এরকম ধরনের কোন একটা কথা উনি বলেন এবং মানে প্রচন্ড পরিমাণে আশপাশ থেকে ঝড় শুরু হয়ে যায় এবং আগুনটা নিভে যায়। এবং নিভে যাওয়ার পরে ওনারা, ওনাদের হাতে টর্চ ছিল, টর্চ জ্বালিয়ে যখন এদিক ওদিক দেখেন তখন আর ওই বৃদ্ধ মানুষটাকে ওনারা আর দেখতে পান না। তো ওই দিন কোনো মতে খুব ভয়ে ভয়ে ওনারা বাড়িতে ফিরে আসেন এবং ফিরে আসার পরে দেখেন যে তনুয়াপুর যে ফুপি উনি প্রচন্ড পরিমাণে চিল্লাপাল্লা করছেন, গোঙাচ্ছেন এবং একটা পুরুষ কণ্ঠে কিছু একটা বলার চেষ্টা করছেন যেটা ওনারা বুঝতে পারছেন না, কথাগুলো আটকে আটকে যাচ্ছে এরকম। এবং উনি নিজের শরীরে আঁচড় দিচ্ছেন, মানে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলছেন, ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা করে ফেলছেন, এরকম একটা সিচুয়েশন। পরবর্তীতে ওই যে এর আগে যে হুজুর এসেছিলেন ওনার সাথে যোগাযোগ করা হয় এবং ওনার যে ওস্তাদ ওনাকে হচ্ছে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। তো উনি এসে সরাসরি বাড়িতে পা রাখার পরে উনি বলেন যে আপনারা এখানে দাঁড়ান, আমি একটা জায়গায় যাচ্ছি। তো এটা বলে উনি ওনার বাড়ির পাশেই একটা টিউবওয়েল আছে এবং ওইটার পাশেই হচ্ছে রান্নাঘর, তো রান্নাঘরের কাছে গিয়ে যে মাটির যে চুলাটা ওইটার পাশ থেকে মানে হঠাৎ করে খোঁড়াখুঁড়ি শুরু করে। উনি বলেন যে আমাকে একটা কোদাল দিন, তো কোদাল নিয়ে উনি ওখানে খোঁড়াখুঁড়ি শুরু করে। তো ওনারা বুঝতে পারেন না যে এখানে আসলে খোঁড়াখুঁড়ির কি আছে, কারণ এখানে তো মাটি সমান, এখানে যে কোনো কিছু কেউ পুঁতেও রাখবে সেরকমও কোনো সম্ভাবনা নেই কারণ মাটিটা সমান। তারপরে যখন উনি খোঁড়াখুঁড়ি শুরু করলেন, খোঁড়াখুঁড়ির এক পর্যায়ে খুব জোরে একটা আওয়াজ হলো, মানে লোহার সাথে লোহা জোরে যখন বাড়ি লাগে তখন একটা যেরকম শব্দ হয় ওইরকম একটা শব্দ হলো। তো ওইখান থেকে উনি কিছুক্ষণ মাটি কোপানোর পরে একটা টিনের বাক্স ওখান থেকে তুললেন। আমরা যে আগে যখন মুড়ি অথবা হচ্ছে বিস্কুট যে টিনের বাক্সগুলোর মধ্যে রাখতাম ওইরকম একটা বাক্স তিনি পান, এবং সেটা যখন তোলেন তোলার পরে ওর ভেতর থেকে প্রচন্ড পচা একটা গন্ধ আসতে শুরু করে। তো ওনারা কোনো মতে নাকে কাপড় টাপড় বেঁধে ওই জিনিসটা খোলেন, মানে ওটা লক করা ছিল কোনোভাবে, অথবা ঝালাই করে দেয় না এরকম সিচুয়েশনে ছিল। তো এইটা ওরা যখন কাটেন ভেতরে দেখতে পান যে ওর ভেতরে একটা চুল, মানে শুকিয়ে যাওয়া চামড়া বা এই ধরনের কিছু, একটা পুরনো কাপড়, কালো রঙের কাপড়, এবং মানে পানি জাতীয় কিছু একটা একটা ছোট বোতলের মধ্যে রাখা, এবং হলুদ রঙের একটা কাগজ, মানে বেশ পুরনো, এবং ওখানে কিছু একটা আঁকানো আছে, এইরকম কিছু একটা ওনারা ওখানে দেখতে পান। এবং হুজুর বলেন যে আপনারা দূরে সরে যান, এই বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যান, এটা আসলে ভালো কিছু না, এবং এটা আপনাদের বর্তমান কারো না, এটা আপনাদের পূর্বপুরুষদের কারো করে রাখা। এটা বলে উনি ওই জিনিসটা নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন, হুজুর বের হয়ে আসেন, এবং পাশে একটা পুকুর ছিল, উনি ওই পুকুরের কাছে গিয়ে কিছু দোয়াদুর পড়তে 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 ওই যে বোতলের মধ্যে পানিটা ছিল ওর মধ্যে উনি ফু দিয়ে পানিটা পুকুরে ফেলে দেন। অ্যান্ড ভেতরে একটা তাবিজ ছিল, ওই তাবিজটা তিনি নষ্ট করেন, কাগজ ছিল কাগজটা উনি আগুনে পুড়িয়ে দেন। এইভাবে অনেক প্রসেস ফলো করে উনি বলেন যে আমি একটা বিষয়ে শিওর হয়েছি যে এটা আপনাদের ফ্যামিলিরই কেউ করেছে, এবং এই জিনিসটা যে আমি পেয়েছি এটা আপনাদের পূর্বপুরুষদের কারো করা। তো এটা উনি বলেন। তখন তনু অপুর বাবা বলেন যে আমাদের যে রিসেন্ট প্রবলেমগুলো হচ্ছে তাহলে এতদিন কেন হয়নি, বা এটা কি এই জিনিসটার কারণেই হচ্ছে কিনা। তখন হুজুর বলেন যে আমাকে তাহলে একটা দিন সময় দিন বা দুইটা দিন সময় দিন, আমি কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো তখন তিনি আইডেন্টিফাই করেন, দুই দিন পরে এসে বলেন যে আপনাদের সম্ভবত জমি জমা নিয়ে কোনো একটা প্রবলেম চলছে, এটা সত্যি কিনা। উনি বলেন যে হ্যাঁ আমাদের একটা প্রবলেম চলছে। তো তখন উনি বলেন যে ঠিক আছে আপনি আমাকে আপনাদের জমিতে নিয়ে যান। তো জমিতে যখন নিয়ে যায় তখন উনি অনেকক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পরে চোখ বন্ধ করে মানে কিছু একটা খুঁজতে ছিলেন, এবং উনি মাটিতে বসে চোখ বন্ধ করে মাটিতে হাত রেখে কিছু একটা পড়তে 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 মানে উনি এগিয়ে যাচ্ছিলেন এরকম কিছু একটা। তো একটা সময় উনি একটা জায়গায় গিয়ে মানে একটা মাটির স্তূপ ছিল আর কি, ওইখানে গিয়ে উনি হাতটা মানে থামিয়ে দেন, ওনার হাতটা থামিয়ে দেন, এবং বলেন যে তনুপুর বাবাকে বলেন যে আপনি এই জায়গাটা খোঁড়েন, খুঁড়ে দেখেন। তো ওইখান থেকে খুঁড়ে দেখার পরে বের হয় যে একটা কালো পুটলি, ওর মধ্যে একটা গরু বা মহিষের হয়তো বা একটা দাঁতের অংশ, যে চোয়ালের যে অংশটা থাকে সেইটা, একটা চামড়া, কিছু চুল, কাপড়ের অংশ, নখ টাইপের কিছু একটা হয়তো বা ছিল এইরকম কিছু আর, এবং কয়েকটা তাবিজ, সাথে একটা ড্রয়িং বা হচ্ছে একটা কাগজের মধ্যে কোন একটা চিত্র অঙ্কন এরকম কিছু একটা তারা পায়। তো এইটা দেখার পরে উনি ওই জিনিসটাও ধীরে ধীরে নষ্ট করেন, বাট এই জিনিসটা নষ্ট করতে গিয়ে উনার মানে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম হচ্ছিল। উনি ধীরে ধীরে শ্বাসকষ্ট অনুভব করছিলেন, মানে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না, একটু পরপর ওয়েট করে পানি খেয়ে দেন আবার উনার প্রসেসটা শুরু করছেন, মানে এই ধরনের প্রবলেমগুলো উনার হচ্ছিল। তো একটা সময় উনি এটা করতে সফল হন এবং বলেন যে এই যে জিনিসটা, এই জিনিসটা করেছে আপনার ছোট ভাই, এবং উনি চান না যে এই জমিটা আপনারা পান, এবং আপনাদেরই গ্রামের কারো মাধ্যমে উনি এই কাজটা করেছে যেন আপনারা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যান এবং উনি এই জমিটা দখল করতে পারেন। তো এটাও যখন বলেন ওনারা তো জাস্ট মানে শকড হয়ে যায় যে ঠিক আছে ছোট ভাই আমাদের উপর রাগ করেছে বা তিনি জমি দখল করতে চায়, বাট এরকম একটা সিচুয়েশনে সে আমাদেরকে ফেলবে বা তার নিজের বোনের উপর সে ক্ষতি করবে, আমাদের উপর ক্ষতি করবে, এটা আমরা কখনোই চিন্তা করিনি। এরপরে হুজুর তাদেরকে একটা মানে মোস্ট শকিং যে বিষয়টা সেই জিনিসটা বলেন যে এখন আমি যে বিষয়টা বলবো সেটা আপনাদের কাছে হয়তো বা নেওয়ার মতো থাকবে না, সেটা হচ্ছে এই যে জমিটার জন্য আপনারা দ্বন্দ্ব করছেন, এত মামলা করলেন, জয়ী হইলেন, এই জমিটা কিন্তু আসলে আপনাদের না। এই জমিটা আজ থেকে প্রায় 40 বছর আগে আপনার ছোট ভাই যে কাজটা করেছে, আপনার বাবাও ঠিক সেই কাজটা করে তাদের ভাইয়ের কাছ থেকে এই জমিটা দখল করে নিয়েছে, এবং আপনি যদি খুব ভালোভাবে মনে করতে পারেন আপনার চাচাদের মৃত্যু কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল, তারা কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় বা কোনো রোগের কারণে মারা যায়নি। তো এটা তখন মানে মাজিদ সাহেব রিকল করতে পারেন, কারণ তিনি সবার বড়, মোটামুটি সবার থেকে প্রায় বয়সে 10-12 বছরের বড় ছিলেন উনি। তো উনি তখন এটা বুঝতে পারেন যে না, আসলেও তো আমার চাচাদের মৃত্যুটা তো অস্বাভাবিক রকমের ছিল, মানে স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না। তো এইটা শুনে উনি শকড হয়ে যান এবং সাথে সাথে মানে উনি স্ট্রোক করেন, মানে ইনস্ট্যান্ট ওই জায়গাতে এটা শোনার পরে উনি স্ট্রোক করেন। অ্যান্ড ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উনি ধীরে ধীরে মোটামুটি সপ্তাহ দুয়েকের মতো উনি সুস্থ ছিলেন, তারপরে উনিও মারা যান। অ্যান্ড ঘটনাটা আসলে এরকম ভাবে যে উনার দাদা যে কাজটা করেন, উনার ছোট ভাইও সেম কাজটা করেন। এবং এখানে ইন্টারেস্টিং একটা পার্ট আছে যে উনার বাবা যখন মাঝে মধ্যে মানে যে তান্ত্রিককে দিয়ে ওনার ছোট ভাই কাজটা করিয়েছে, উনার বাবাও সেম তান্ত্রিককে দিয়ে এই কাজটা করিয়েছিল। অ্যান্ড উনার বাবা যখন মাঝে মধ্যে ওই তান্ত্রিকের কাছে যেতেন, উনার ছোট ছেলেকে নিয়ে যেতেন এবং তাকে বিভিন্ন ট্রিটমেন্ট করাতেন বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখাতেন। দ্যাটস ওয়াই তার ইন্টারেস্টটা জাগে এবং তিনি মনে করেন যে হ্যাঁ, ওই যে তান্ত্রিকটা উনি আমার স্বার্থটা হাসিল করে দিতে পারবেন। তো এবং ওই কারণেই উনি ইচ্ছে ওই তান্ত্রিকের কাছে যান। তো মেইনলি ঘটনাটা এরকমই, এইটুকুই। অ্যান্ড তনুয়াপুর মাও খুব বেশি দিন আসলে সার্ভাইভ করেননি, ওনার চাচার অবস্থাও খুব দুর্বিষহ এখন। মানে তনুপু আপাতত ঢাকায় আছেন, উনি বিয়ে করে ঢাকায় আছেন, বেশ ভালোই আছেন। বাট ওনার ফুপুর অবস্থা এবং ওনার যে মেজো চাচা, ওনাদের অবস্থা খুব একটা ভালো না। অ্যান্ড এই তো এই ছিল ঘটনা, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ
রোমান, থ্যাংক ইউ। অনেক সুন্দর করে আপনি বললেন এবং আমরা পুরো ঘটনাটা যেমন শুনলাম, আমাদের যেমন ভালো লেগেছে, আমার ধারণা যে যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে। এবং রোমান, আমি তো খবর পেয়েছি যে আপনি আজকে জ্বর নিয়েই আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি ঠিক জানি না। আপনি সবসময় এরকম প্রেশার নিয়ে আসেন, কোনো সময় পারিবারিক চাপ থাকে তো কোনো সময় শারীরিক চাপ, তারপরে যে আপনি এসেছেন। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন অন্য ভুবনের কথা, আপনি জানেন আমাদের 2 মিলিয়ন আমরা পূর্ণ করেছি এবং তারপরে প্রথম আপনাকে পাওয়া। আপনি যদি লিসেনারদের উদ্দেশ্যে সবশেষে কিছু বলতে চান।
আমার মানে আমাদের যারা লিসেনার তাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে আই এম রিয়েলি সরি, যে কারণ আমি মানে আগে যে সময়টা আপনাদের দিতে পারতাম সেই সময়টা এখন আমি দিতে পারি না, বা কোনো কারণে আমি দিতে পারছি না। বাট তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে থাকার, ভূত.কম এর সাথে থাকার। এবং আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, খুবই রিসেন্টলি আমি 2টা স্টোরি পেয়েছি এবং আমি সেটা লিখেও ফেলেছি, মোটামুটি অলমোস্ট ডান। আমি খুব তাড়াতাড়ি ইমেইল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ইনশাল্লাহ। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং ভূত.কম এর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।
অনেক অনেক ধন্যবাদ রোমান। এবং আপনি তো বললেন, আমি একটু ছোট্ট করে বলি যে রোমানের দ্রুত সুস্থতা কামনা করছি প্রথমেই, এবং দ্বিতীয়ত যে ব্যাপারটি তিনি বলেছেন যে নানা কারণে তিনি আসতে পারেন না বা বিভিন্ন কোনো একটা কারণে, তার মধ্যে একটা বিরাট কারণ আমি জানি যেটা, সেটা হচ্ছে যে রোমান আমার সাথে এগ্রি করবেন, সেটা হচ্ছে রোমান কখনো স্টোরি নিয়ে কম্প্রোমাইজ করেন না, কখনোই না। মানে এই স্টোরিটা পেয়েছি, এই স্টোরিটা পছন্দ হচ্ছে, আবার ঠিক অতটা মানে কি বলবো যে এরকম ভাবে একদম চমকে ওঠার মতো স্টোরি না, উনি কখনোই সেই স্টোরি পাঠাবেন না। এবং যতই বলা হোক না কেন, আমরা যতই বলি না কেন যে স্টোরি অনেকদিন ধরে পাঠাচ্ছেন না, রোমান পাঠাবেন না। তো রোমানের এই ব্যাপারটা আছে। তো রোমান যখন বলেছেন 2টো স্টোরি তিনি সংগ্রহ করেছেন, তার মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন সেই 2টো স্টোরি আসলে সেই রকম ধরনেরই হবে যেটা আপনারা সবাই পছন্দ করবেন। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, ঘটনা শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আমরা কথা বলছিলাম রোমানের সাথে এবং আপনারা এতক্ষণ শুনলেন রোমানের কথাগুলো। আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে পরিচয় করে দিই অন্য ভুবনকে। আপনারা যারা এখনো পর্যন্ত অন্য ভুবন সম্পর্কে জানেন না তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, www.bhoot.com.bd, এবং সেখানে গিয়ে আপনারা যেমন অনেক কন্টেন্ট পাবেন সেই সাথে পেয়ে যাবেন অন্য ভুবন। এবং অন্য ভুবনে বেশ কিছু ঘটনা রয়েছে, সবগুলো ঘটনায় আপনাদের ভালো লাগবে সেই বিশ্বাস আমার আছে এবং সেই জন্য যেতে বলছি। এবং অন্য ভুবন কিন্তু একটা ফোরাম, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। এবং অন্য ভুবনে আপনারা যারা আছেন বা যারা এখনো পর্যন্ত সেখানে যেতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব যাওয়ার জন্য, কারণ এখানে প্রত্যেকটা ঘটনাই আপনাদের পছন্দ হবে। আর সেই সাথে একটা ছোট্ট ঘর মানে কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে অন্য ভুবনের মানে শুধুমাত্র যেখানে ঘটনা শোনানো হয় ব্যাপারটা এরকম না, এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররাও, যদি আপনি আগ্রহী হন কোনো কন্টেন্ট করতে আপনিও সেটা নিয়ে কথা বলতে পারেন, আপনিও আপনার আইডিয়া শেয়ার করতে পারেন, সুতরাং অবশ্যই ভিজিট করুন অন্য ভুবন। আর আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটা শেয়ার করুন আমার সাথে। ইউটিউব চ্যানেলে আমরা তো 2 মিলিয়ন ক্রস করে গেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি জানি যে অনেকেই শুনছেন আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এই কথাটা বলবো না, কারণ আমার বিশ্বাস যদি আপনাদের ভালো লাগে আপনারা নিজে থেকেই সাবস্ক্রাইব করবেন, এটা আমাকে বলে দিতে হবে না। হয়তো আমরা সেই লেভেলে এখনো যেতে পারিনি, হয়তো আমরা সেই লেভেলে এখনো পৌঁছাতে পারিনি, যখন পৌঁছাবো তখন আপনারা এমনিতেই সাবস্ক্রাইব করবেন।
আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
আর বেশি দেরি করব না, আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন আজম, এবং আজম আমাদের সঙ্গে আছেন, আমরা একটু আজমের সাথে কথা বলি। আজম কেমন আছেন আপনি?
ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
জি আমি ভালো আছি এবং সবসময় ভালো দলে। আজম আপনি কষ্ট করে এসেছেন, আপনার ব্যস্ত জীবন এবং আপনার যে কাজ সেই কাজটাও যথেষ্ট পরিমাণের মন দিয়ে করতে হবে, এটা একদমই ঘড়ি ধরে করার মতো কাজ। তারপরেও যে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজম আপনি আজকে যে ঘটনাটি বলবেন সেই ঘটনাটির একটু প্রেক্ষাপট বলবেন, তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ।
এই ঘটনাটা আমাদের এলাকার, আমাদের গ্রাম এবং আমাদের পাশের গ্রাম, এই দুইটা অঞ্চল মিলে মধ্যবর্তী একটা স্থানে এই ঘটনাটা ঘটে। এই ঘটনাটা শোনা হচ্ছে আমার দাদার কাছ থেকে, একজনকে কেন্দ্র করে। ওনার নাম হচ্ছে ইব্রাহিম, উনি মারা গেছেন। ওনার লাইফের একটা ঘটনা, উনি একটা ছোটখাটো কবিরাজ ছিলেন, তো সেই ঘটনাটা আমি শেয়ার করব আর কি। ওকে রাসেল ভাই, তাহলে ঘটনায় চলে যাচ্ছে। ঘটনাটা আমাদের রাজবাড়ি জেলার, রাজবাড়ি সদর উপজেলার। আমাদের গ্রামের নাম হচ্ছে হরিণধরা চন্দন ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। তো ইব্রাহিম নামে একজন লোক ছিলেন আমাদের এলাকায়, উনি 15-16 বছর আগে মারা গেছেন। ওনার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা, বেশ কিছু ঘটনা ওনার আছে, বাট এটা একটু অন্যতম আর কি। এটা আমার দাদার কাছ থেকে শুনেছিলাম, হচ্ছে এটাও মোটামুটি 8-10 বছর আগে। আমি দাদার কাছে মাঝে মধ্যেই মানে এই গল্পগুলা শুনি আর কি, ছোটবেলায় খুব বেশি শুনতাম। তো যাই হোক, একদিন দাদার সাথে কথা বলতে বলতে সন্ধ্যার পরে, আফটার মাগরিব, আমি দাদার কাছে শুনতে চাইলাম যে দাদা একটা ঘটনা বলো, যে একটু ভয়ের ঘটনা বলো। তো বলছে কার ঘটনা বলবো? তা ইব্রাহিমের ঘটনাটা বলি। ঠিক আছে দাদা, বলেন। তো ইব্রাহিম যিনি ছিলেন উনি হচ্ছেন, বললাম যে ছোটখাটো একজন কবিরাজ ছিলেন, উনি মাঝে মধ্যে আর কি কারো জিনে ধরা থাকলে এগুলো আর কি সারাতেন, ঝাড়ফুঁক করতেন আর কি। তো ওনার কাছে স্পেশালি একটা গামছা থাকতো সব সময়, উনি যেখানে যেতেন ওনার কাছে একটা গামছা থাকতো। তো উনি নর্মালি হচ্ছে কৃষক মানুষ, সারাদিন কাজ করেছেন। আমি একটু বলে রাখি যে আমাদের যে গ্রামটা, আমাদের গ্রামের পাশের গ্রাম হচ্ছে চন্দনী, এবং চন্দনীতে একটা হাট আছে যেটা খুবই বিখ্যাত, চন্দনী হাট নামে পরিচিত। চন্দনী এবং হরিণধরা এই দুইটা গ্রামের মাঝখানে একটা নদী বয়ে গেছে, এটার নাম হচ্ছে হরাই নদী। এটা একটা সময় অনেক বড় নদী ছিল, মানে প্রশস্ত অনেক বেশি ছিল, দৈর্ঘ্যটা এখনো অনেক বড়, 40-50 কিলোমিটার হবে। এটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। তো হরিণধরা থেকে চন্দনী হাটে যেতে এই যে নদীটা, এই নদীটা পাড়ি দিতে হয় সাঁকোর মাধ্যমে, একটা সাঁকো আছে। যাই হোক, তো উনি সারাদিন কাজকর্ম করেছে, সারাদিন কাজকর্ম করার পরে উনি হাটে যাবে আর কি। তা হাটে যেতে যেতে উনি একটু লেট হয়ে গেছে, সারাদিন কাজকর্ম করে লেট হয়ে গেছে, উনি তাড়াহুড়ো করে হাটে যাচ্ছে। উনি ভুলবশত ওনার যে গামছা ওইটা উনি বাড়িতে রেখে গেছে। যাই হোক, উনি হাটে গিয়েছে, হাটে যাওয়ার পরে বাজার সদে এগুলো সবকিছু করে ফেলেছে। তো বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। তো উনি যখন আসতেছে, উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওনার কাছে সে গামছাটা নাই। ওনার তখনই মনের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে গামছা নাই, কোনো প্রবলেম হয় কিনা, এই ধরনের একটা কনফিউশন নিয়ে উনি আছে আর কি। যাই হোক, উনি একা একা মানে হাট থেকে বাড়ি ফিরছে। এখন যে সাকুর ওইখানে এসেছেন, সাকুর ওইখানে বলে রেখে যে ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটেছে, ইভেন এখনো ঘটে, যদিও ওখানে এখন ব্রিজ হয়ে গেছে, ওখানে বেশ কিছু দুর্ঘটনায় মানুষ মারা গেছে। তো উনি যখন সাকুর ওইখানে আসছে, আসার পরে উনি যখন সাকুতে পা দেয়, ওনার আশেপাশে কেউ নাই। তখন অলরেডি সন্ধ্যা হয়ে একটা রাত মানে ঘন কালো একটা ব্যাপার চলে আসছে, যে একটু পরে রাত হয়ে যাবে এরকম একটি। তো উনি যখন সাকুতে উঠেছে, ওঠার পরে হঠাৎ উনি দেখে যে সাকুর মাঝখানে দুইটা বাচ্চা, বয়স 8 থেকে 10 বছর হবে, এবং দুইটাই মেয়ে বাচ্চা। তো যারা সাকু দেখেছে তারা বলতে পারবে যে সাকু পার হতে গেলে দুই পাশে দুইটা হাতল থাকে, হাতলটা ধরে ধরে সাকুটা পার হতে হয়, না হলে সাকু পার হওয়া সম্ভব না। তো নিচে তো পানি আর উপরে সাকু, সাকুর উপর দিয়ে উনি যাচ্ছে। উনি যখন দেখলেন যে এই ঘটনা, যে দুইটা বাচ্চা, একটা বাচ্চা ডান হাতল থেকে লাফ দিয়ে বাম হাতলে আসছে, আর একটা বাচ্চা বাম হাতল থেকে লাফ দিয়ে ডান হাতলে যাচ্ছে, মানে ওদেরকে ক্রস করে যাওয়া সম্ভব না কোনোভাবেই। উনি তখন বুঝতে পেরেছে যে সামথিং রং, যে কোনো একটা কিছু ঘটতে চলেছে ওনার সাথে। তো উনি যখন এটা দেখার পরে উনি ওনার মতো করে যা কিছু দোয়া দুরুদ বা ওনার মতো করে মন্ত্র পাঠ যাই হোক না কেন, সেটা পরে উনি ফু দেয়। ফু দিলে পরে সামনে থেকে অন্তত দুইটা বাচ্চা তখনকার মতো সরে যায়। তো উনি যখন মাঝখানে আসে, যেখানে বাচ্চা দুটো খেলা করছিল ওরকম করে, হঠাৎ করে সাকুটা আর কি দোলা শুরু করে, মানে ঝাঁকানো, মানে কেউ একজন মনে হচ্ছে যে খুবই শক্তিশালী কেউ একজন পুরো সাকুটা ঝাঁকাচ্ছে আর কি, ঝাঁকি, অনেক বড় ঝাঁকি। উনি কোনো মতে আর কি সাকুটা পার হয়েছে। তো সাকুটা পার হওয়ার পরে একটু হেঁটে এসেছে উনি ওনার মতো দোয়া দুরুদ যা কিছু পড়ার, মানে ওনার দুর্বলতা হচ্ছে ওনার যে গামছাটা, উনি এই গামছাটা আনেন নাই, এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় দুর্বলতা। ওনার হাতে বাজার। তো উনি যখন মানে নদীর পাড়ে যে রাস্তাটা, ওটা নাম হচ্ছে হরায়ের রাস্তা, হরার রাস্তা দিয়ে উনি যখন যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে, মোটামুটি 100 ফিট অথবা 200 ফিট এরকম আর কি, এরকম একটা দূরত্বে যাওয়ার পরে উনি দেখেন যে রাস্তার মাঝখানে অনেক বড় সাইজের একটা কুকুর বসে আছে, এবং এতটা হিংস্রভাবে ওনার দিকে তাকিয়েছে যে ওখানে যাওয়ার সাথে সাথে ওনাকে খেয়ে ফেলবে এরকম একটা ব্যাপার, অনেক বড় সাইজের। তো এটা দেখার পর উনি একটু ভয় পেয়ে যায়, যদি উনি সাহস রেখেছে যে না, আমাকে সাহস রাখতেই হবে, কারণ উনি বুঝতে পেরেছে যে আমার ভুল হয়েছে, এখন প্রবলেম হবে, এইটা উনি মাথায় আছে আর কি ওনার। তো উনি যখন কুকুরটাকে দেখে, দেখার পর উনি থমকে দাঁড়ায়। থমকে দাঁড়ানোর সাথে সাথে ঠিক ওনার বাম পাশ থেকে একটা কুকুর আসে, ওনার ডান পাশ থেকে একটা আসে, এবং পেছন থেকে আসে। আসার পরে ওনাকে ঘিরে ফেলে, ঘিরে ফেললে উনি তখন দিকবিদিক না পেয়ে উনি যেখানে দাঁড়িয়ে, উনি তার চারপাশে একটা বৃত্ত আঁকে হাতের আঙ্গুল দিয়ে, একটা বৃত্ত, এবং ওই বৃত্তের মাঝে উনি দাঁড়িয়ে থাকে, এবং যা যা কিছু পড়া দরকার দোয়া দুরুদ, মানে উনি যেটা জানে আর কি সেফটির জন্য, ওটা পড়ে উনি বৃত্ত এঁকে ওটার উপর উনি দাঁড়িয়ে আছেন। কিন্তু এই যে চারপাশে যে চারটা কুকুর ওনাকে ঘিরে ফেলেছে, এরা যাচ্ছে না, এরা আছে। তো উনি বলতেছে যে আজকে আমি ভুল করছি, বিধায় তোরা এইভাবে আমাকে ঘিরে রাখছিস, তোদেরকে আমি দেখে নেব। কিন্তু কুকুরগুলো সব মানে একেবারে ক্ষিপ্র গতিতে আর কি ওনার দিকে তাকিয়ে আছে, যে একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবে এরকম একটা ব্যাপার। তো উনি চিন্তা করলেন এখন আর সামনে আগানোর কোন রকম সুযোগ ওনার নেই, তখন উনি বৃত্ত এঁকে ওই যে বসে আছে। কি করবে, কিছু কারণে অন্ধকার হয়ে যাচ্ছে। এদিকে অন্ধকার হতে হতে মোটামুটি গ্রামে তো তখন তো বিদ্যুৎ নেই, তো গ্রামে রাত 8-9 মানে অনেক রাত তখন, তখনকার সময় তো আনুমানিক যে 8:30-9 এরকম বেজে গেছে, প্রায় 2 ঘন্টা যাবত উনি ওখানে আছেন। এদিকে ওনার ফ্যামিলি থেকে চিন্তা করছে যে ব্যাপার কি, লোকটা হাঁটে গেল এখনো আসতেছে না, কারণটা কি। তো ওনারা একটু চিন্তায় পড়ে গেছে যে কোনো প্রবলেম হলো কিনা, কিছু হলো কিনা। তখন ওনার বাড়ি থেকে ওনার ওয়াইফ, ওনার ছেলে ছিল কিনা আমি জানি না, সম্ভবত ছিল, এবং আরো 2-3 লোক সহ ওনারা হারিকেন নিয়ে ওনাকে খুঁজতে আসে। তো আস্তে আস্তে এখন দেখে যে ওই যে সাঁকোর কাছাকাছি একদম রাস্তার মাঝখানে উনি বসে আছে, কিন্তু ওনাদের চোখে কিন্তু কিছুই নাই। উনি দেখছে যে চারপাশে 4টা কুকুর, কিন্তু এই যে যারা যাচ্ছে ওনাকে সেভ করার জন্য, আনার জন্য, ওনারা কিছুই দেখছে না। উনি দেখছে যে উনি জাস্ট বসে আছে আর কি। তো ওনার কাছে যাওয়ার পর বলতেছে, কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন এভাবে? তো ওনার হুট করে তখন মনে হলো যে মানে অনেকটা হয় কি যে মানে ঘুম থেকে হুট করে কাউকে যদি ডাকা যায় তখন যে আচমকা একটা ব্যাপার থাকে, উনি ওরকম একটা আচমকা হয়ে গেছেন। তো বলতেছে, ও তোমরা আসছ? বলতেছে হ্যাঁ, আপনি এখানে কেন বসে আছেন? ওনার ওয়াইফ বলতেছে, আপনি এখানে কেন বসে আছেন? তো বলছে, ও কিছু না, ও কিছু না, আমি এমনি বসেছিলাম। উনি কাউকে মানে বলছেন আর কি। তো সবাই বুঝতে পারছে যে সামথিং রং, তখন সবাই ওনাকে বাড়িতে নিয়ে যায় আর কি। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই দিন রাতে খাওয়া দাওয়া করে মাছ দিয়ে। তো উনি সাহসী মানুষ, উনি তো কবিরাজ, উনি রাতে ঘুমিয়েছে, রাতে ঘুমানোর পর মধ্যরাতের দিকে হঠাৎ করে ওনার ওয়াইফ গুঙানির শব্দ শুনতে পাচ্ছে। তো দেখা যায় ওনার হাজবেন্ড মানে খাট থেকে নিচে পড়ে আছে এবং উনি গুঙাচ্ছে। পরে উনি গিয়ে তাড়াহুড়ো করে ওনাকে উঠিয়ে পানি টানি দিয়ে তারপর ঠিকঠাক করে। তো পরে বলতেছে, কি ব্যাপার, আপনার কি হয়েছে? তো বলতেছে, আসলে আজকে আমার একটু ভুল হয়েছে, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। তো পরে যাই হোক, ওই রাতে উনি আর ঘুমান না, ওনার ওস্তাদ যা কিছু শিখিয়েছে উনি ওইগুলো আর কি অ্যাপ্লাই করে, মানে পুরোটা রাতে উনি জেগে থাকে। ওনার বাড়িতে একটা থমথমে একটা ভাব থাকে, সবাই জেগে থাকে তখন। তো পরবর্তীতে সকালবেলা উঠে উনি সেই গামছা নিয়ে পরবর্তীতে ওনার ওস্তাদের কাছে যায় এবং ওস্তাদের কাছে গিয়ে বলে এই ঘটনা, এখন কি করতে পারে। তখন ওস্তাদ আবার ওনাকে নতুন আর একটা গামছা দেয়, বলে যে এই গামছাটা তুমি কখনোই তোমার কাছ থেকে সরাবে না। তো উনি যেখানেই যেতেন ওই গামছাটা নিয়ে যেতেন। এভাবেই কেটেছে, উনি কবিরাজি করত, সামথিং প্যারানর্মাল কিছু একটা ঘটতো ওনার সাথে, বাট বড় ধরনের ঘটনা ওনার লাইফে এভাবে ঘটে না আর কি। তো উনি মারা গেছেন 15-16 বছর আগেই উনি মারা গেছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার আর কি প্রথম স্টোরি সেই ইব্রাহিম, মরহুম ইব্রাহিম সাহেবের।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি আজম। আশা করছি যে যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে ঘটনাটি। আজম, আজকে কি আপনি আরেকটা ঘটনা শোনাতে চান এরকম কিছু?
জি জি, আরেকটা স্টোরি আছে, ছোট্ট একটা স্টোরি।
তাহলে আজম, আমরা আপনার দ্বিতীয় ঘটনায় যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আর একটা স্টোরি শোনাতে চাচ্ছেন এবং এই কষ্ট করে আসা এবং তারপরে ওয়েট করা, অপেক্ষা করা, সবকিছু মিলিয়ে আপনাকে ধন্যবাদ। চলুন, আপনি যেভাবে প্রথম স্টোরিটা শেয়ার করলেন ঠিক সেভাবেই আমি দ্বিতীয় স্টোরি যাতে যেতে চাই। প্রথমে একটু প্রেক্ষাপটটা বলে নেবেন, তারপরে আপনি আপনার ঘটনা শুরু করবেন প্লিজ।
আচ্ছা, এটা হচ্ছে, এটাও মানে আমাদের পুকুরের পার কেন্দ্রিক একটা ঘটনা, একজন মানুষের সাথে, আমাদের যিনি প্রতিবেশী জালাল সর্দার, ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা।
ওকে, চলুন শুরু করি।
হ্যাঁ, ঘটনায় চলে যাচ্ছি। জালাল সর্দার উনি এখনো বেঁচে আছেন, উনি আমাদের প্রতিবেশী। ওনার বয়স এখন 60-65 ইয়ার্স এরকম হবে আর কি, 60-65 বছরের বয়স হবে আর কি। তো ওনার কাছ থেকেই আর কি গল্পটা শোনা, সেদিনে বাড়িতে গিয়েছিলাম, তো চা খেতে খেতেই আর কি স্টোরিটা শোনা ওনার কাছ থেকে আর কি। যাই হোক, তনি যেটা বললেন যে এটা ঘটনাটা 90 এর আগে, 85 থেকে 90 এর মধ্যে এই ঘটনাটা আর কি। তো ও সময় যেটা ছিল যে বিদ্যুৎ তো ছিল না গ্রামে, তো উনি খুবই পরিশ্রমী একজন মানুষ ছিলেন, খুবই সাহসী এবং খুবই শক্তিশালী একজন মানুষ। ওনার যে বডি মানে এখনো দেখলে মনে হয় যে জিম করা বডি এরকম আর কি, খুবই শক্তিশালী একজন মানুষ। তো উনি মানে সব ধরনের কাজই করতেন, যে মাঠের কাজ করতেন, আবার দেখা গেল যে কোনো যে আপনার গাছ কাটা কাজ যেটা সৌমিলে করে আর কি সেটা করতেন, তারপর হচ্ছে আপনার নারকেল গাছ ঝোড়া এই জাতীয় কাজ উনি করতেন, মানে খুব ভারী কাজগুলো আর কি। তো যাই হোক, উনি হচ্ছে একদিন আমাদের যে গ্রাম, আমাদের গ্রামের পাশে একটা মাঠ আছে, বিল বলি আমরা ওটাকে, হাইওয়ে রোডের সাথে আর কি, অনেক বড় একটা বিল। তো উনি ওই দিন ওনার কাজ হচ্ছে ওই চৈত্র মাস, চৈত্র মাসে দেখবেন যে মাঠে যে পাট বনে, আসল ভাই একটা ব্যাপার বলি যে আমাদের রাজবাড়ী ফরিদপুর অঞ্চল কিন্তু পাট চাষ, পেঁয়াজ চাষ এগুলোর জন্য কিন্তু বিখ্যাত এবং প্রচুর পরিমাণে পাট হয় ওইদিকে। তো চৈত্র মাসে উনি হচ্ছে পাটে পানি দিবে আর কি, পাট হয়েছে ছোট ছোট গাছ হয়েছে, পাট বোনার পরে ওইখানে পানি দিবে। এখন পানি দেওয়ার সিস্টেমটা ছিল হচ্ছে আপনার পুরা মাঠ জুড়ে দুইটা স্যালো মেশিন আমরা যেটাকে বলি ওইটা ছিল, তো ওইটাকে চালিয়ে ওখান থেকে যে পানিটা আসতো ওই পানি বিভিন্ন ড্রেনের মাধ্যমে বিভিন্ন ক্ষেতে পৌঁছায় দেয়, এটা ছিল ওনার কাজ। তো যাই হোক, উনি সারাদিনই পানি দিয়েছেন কিন্তু ওনার যতগুলো জমিতে আর কি পানি দিবেন সেটা পূরণ করতে পারেননি। তো উনি সন্ধ্যার আগ পর্যন্ত কাজ করেছেন মাঠে, কাজ করে উনি বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে উনি ভাত খেয়েছেন, রেস্ট করেছেন, দেন হচ্ছে একটা তেলের কলসি, মানে এখন তো আমরা তেল বহন করি হচ্ছে বিভিন্ন ড্রামে অথবা ছোট ছোট বোতলগুলোতে, কিন্তু তখন হচ্ছে ওই তেলটা দোকান থেকে কিনে নিয়ে আসতো আপনার হচ্ছে এক ধরনের কলসি আর কি, যেটাকে আমাদের এলাকায় বলে হচ্ছে কাইদি আমাদের অঞ্চলে লোকাল ভাষায়, যদি ওইটা এখন আর নেই আমরা দেখিনি ওটা। তো ওইটাতে উনি তেল ভরে নিয়ে, কেরোসিন তেল ডিজেল আর কি, সরি ডিজেল, তেলটা ভরে নিয়ে উনি ওইটা নিয়ে যাচ্ছেন আর কি। তো বাড়ি থেকে উনি যখন বের হচ্ছেন তখন সন্ধ্যা হয়ে গেছে, উনি খুবই সাহসী মানুষ ছিলেন, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো উনি হুট করে দেখেন যে ওনার পেছনে একটা কুকুর আসতেছে, উনি ভাবছে যে এটা হয়তো বা এলাকার পাড়ার হয়তো কুকুর টুকুর হতে পারে, কালো কুকুর। উনি তখন ওটাকে খুবই সিম্পল নিয়েছেন, সামনে এগোচ্ছেন। এখন আমাদের বাড়ি থেকে ওনার বাড়ির দূরত্ব হবে আপনার 100 মিটার বা 200 মিটার এরকম আর কি। তো ওখান থেকে হেঁটে আস্তে আস্তে আমাদের যে পুকুর পাড়, আমি বলে রাখি আমাদের পুকুর পাড়টা অনেক বড়, মানে এতটাই বড় যে ওখানে মানে পুকুরের যে চালা আমরা যেটাকে বলি পুকুর পাড় আর কি, সেখানে ঘর বেঁধে সংসার করা যায় এরকম আর কি, মানে 2-3টা ঘর তোলা যাবে এরকম আর কি। এখন ওই যে এরিয়াটা, পুরো এরিয়াটাতে তখন অনেক বড় বড় গাছ ছিল, তার মধ্যে অন্যতম ছিল শিমুল গাছ এবং সেটা অনেক বড়। শিমুল গাছের আপনার নিচে দেখবেন যে এক ধরনের মানে শিকড় এমন ভাবে হয় যে ভেতরে একজন বসে থাকা যায় বা শুয়ে থাকা যায় শিমুল গাছে, এরকম বড়, যারা দেখেছে তারা বুঝতে পারবে। তো উনি দেখে যে আমাদের এই পুকুর পাড়ে যে শিমুল গাছটা, ওই সোজা যখন উনি আসেন রাস্তা থেকে হুট করে দেখে যে একটা গরম হাওয়া ওনার শরীরে এসে লাগলো। তো উনি ভাবতেছে ব্যাপার কি, হঠাৎ করে গরম বাতাস হতে পারে, চৈত্র মাস গরম বাতাস হলেও হতে পারে। উনি হুট করে তাকিয়েছে ডান দিকে, এখন দেখে যে আমাদের ওই শিমুল গাছের নিচে একজন বসে আছে, লোকটা সন্ন্যাসী বলা যায়, যে লাল কাপড় পরা, চুলগুলো বড়, মাথায় ঝুঁটি বাঁধা এবং হাতে একটা ত্রিশূল। ত্রিশূল ক্লিয়ার করি ব্যাপারটা, যে যারা পূজা মণ্ডপে গেছে হিন্দুদের দেখবেন যে ওই যে মহাদেবের হাতে একটা ত্রিশূল থাকে, ওরকম একটা ত্রিশূল। তো ওখানে বসে আছে আর কি, উনি এটা দেখল। তো দেখার পরে উনি চিন্তা করলো কি ব্যাপার এইখানে সন্ন্যাসী বসে আছে। তো উনি আবার একটু মানে বামে তাকিয়ে আবার ডানে তাকিয়েছে, দেখে যে নাই। তো উনি তখন অদ্ভুত, ওনার কাছে মনে হয়েছে যে হতে পারে কি নাকি, উনি ওনার মতো যাচ্ছে, কিন্তু পেছনে কুকুরটা আর তখন থেকে নাই আর কি। তো উনি ওখান থেকে মাঠে চলে গেছে। তো মাঠে যাওয়ার পরে উনি যখন পানি দিচ্ছেন, তো জমির কিন্তু আইল আছে, আমরা যেটাকে আল বলি বা আইল বলি, প্রত্যেকটা জমির চারপাশে চারটা আইল থাকে। তো উনি এক একটা আইলে গিয়ে যখন পানিটা দিচ্ছে আর কি, তো বিপরীত আইলে, উনি যখন দক্ষিণ দিকের আইলে থাকে তখন দেখে উত্তর দিকে আইলে একটা শ্যাডো, এবং শ্যাডোটা উনি যেটা দেখেছিল আমাদের সেই শিমুল গাছের নিচে সন্ন্যাসীর মতো ওরকম একটা শ্যাডো আর কি হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তো উনি চিন্তা করছে ব্যাপার কি, এরকম একজনকে দেখলাম আবার সেম শ্যাডো ছায়ার মতো। তো উনি উনি চেষ্টা করেছে যে গিয়ে ধরবে বা ওনার কাছে যাবে। তো উনি যখন ওনার কাছে যাওয়ার চেষ্টা করছে, হুট করে দেখে যে উধাও নাই। আবার যখন উনি উত্তর দিকে গেছে তখন দেখে যে দক্ষিণ দিকে ওই শ্যাডোটা হেঁটে বেড়াচ্ছে, কিচ্ছু না, কোনো শব্দ না, কোনো ভয় দেখানো না, কিচ্ছু না। কিন্তু উনি এতটাই সাহসী যে এটা ওনার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না, যা হয় হবে দেখি। তো উনি মোটামুটি রাত 10:11 এরকম বেজে গেছে। তো মজার ব্যাপার হলো ওই দিনে জ্যোৎস্না ছিল, চৈত্র মাসে হয় কি ওই সময়টাতে বাতাস থাকে আর বেলে বেলে জ্যোৎস্না এরকম থাকে আর কি। তো ওরকম ছিল, উনি সাহসী, উনি কাজ করছে, উনি ওনার মতো পানি টানি দিয়ে তেল শেষ হয়ে গেছে, পানি দিতে দিয়ে তেল শেষ হয়ে গেছে, উনি তখন মেশিনটা বন্ধ করে তখন উনি আবার হাত মুখ ধুয়ে সুন্দর করে, তারপর উনি ওই তেলের সেই ইয়েটা হাড়িটা কলসিটা নিয়ে উনি আবার ব্যাক করছে। এখন ব্যাক করলে উনি যখন মেইন রাস্তাতে উঠেছে, উনি দেখেন যে ওই যে শ্যাডো টাইপের ওইটা, ওইটা ওনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এবং হেঁটে যাচ্ছে বলতে আপনার উনি এত জোরে হাঁটার চেষ্টা করছে যে ওই শ্যাডোটাকে ধরবে, উনি ট্রাই করছে পেছন থেকে, কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারে না। উনি খুব জোরে জোরে হাঁটছে, ধরতে পারেই না। তো উনি যখন আমাদের বাড়ির কাছে মোটামুটি এসে গেছে, আসার পরে উনি দেখে যে ওই শ্যাডোটা আসতে করে আমাদের যে ওই যে শিমুল গাছ ওই দিকে চলে গেল। তো উনি তখন ভয় পেয়েছে, মানে এতক্ষণ ধরে আছে তো উনি আসলে তখন ভয় পেয়েছে। আর আমাদের ওই পুকুরের পাড়ে আসলে ওই সময়টা প্রবলেম ছিল, যদি এখন নাই, ওখানে বেশ কয়েকটা কবর আছে আমাদের, আমাদের পারিবারিক কবরস্থান, আমার হচ্ছে দাদার বাবার কবর, আমার দাদার কবর, আমার দাদির কবর, ইভেন আমার বাবার কবর সেখানে এখন বর্তমানে। সেই গাছও আর আগের মতো নাই, এখন ওই ওই যে একটা জেনারেশন ছিল গাছের ওটা কেটে এখন আবার নতুন করে করা হয়েছে। এখনও তো মোটামুটি আর কি আম গাছ, কাঁঠাল গাছ, অনেক গাছে এখনো ওখানে আছে আর কি। তো যাই হোক, উনি ওটা দেখার পরে উনি তখন ভয় পেয়ে যায়, এবং উনি লুঙ্গিটাকে কাছা দিয়ে এমন জোরে একটা দৌড় দেয়, এক দৌড়ে উনি বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে উনি যখন রাতে ঘুমিয়েছেন, ঘুমানোর পর উনি দেখছে স্বপ্নের মধ্যে মধ্যরাতের দিকে একজন ওরকম যে ওই যে লোকটা যার কথা বলছিলাম, সন্ন্যাসী, সেই লোকটা ওনার স্বপ্নের মধ্যে এসে ওনাকে বলছে যে আমি তোর সাথে সাথে ছিলাম এই কারণেই যে তোর পেছনে একটা খারাপ কিছু ছিল, আমি তোকে সেভ করার জন্য, মানে আমি তোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি তোর সাথে ছিলাম, আমি তোর কোনো ক্ষতি করতে চাই নাই, কিন্তু আমার খারাপ লাগছে তুই আমাকে ধরার চেষ্টা করছিস। তো উনি স্বপ্নের মধ্যে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তো বলছে যা, তুই ছোট মানুষ, তোকে আমি মাফ করে দিলাম, তবে দেখে শুনে চলিস। উনি স্বপ্নের মধ্যে এটা দেখছে, এবং দেখার পরে ওনার ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। তখন উনি আবার যাই হোক ভয় পায় আর কি। তো ওনার মা ছিল, ওনার মায়ের কাছে বলে যে আমি একটু ভয় পাইছি। তখন ওনার মা হচ্ছে ওই রাতেই আপনার দা বটি এই জাতীয় কিছু একটা দা, ওটা আগুনে শেক দিয়ে পানিতে ভিজায় ওই পানিটা ওনাকে খাওয়ায় দেয় আর কি। আগের মানুষ যেটা করতো ভয় পেলে দা বটি কাছি এগুলো আর কি, লোহার কোন একটা জিনিস পানিতে আর কি গরম করে পানিতে চুবিয়ে তারপর ওটাকে খাইয়ে দেয়। তো ওনাকে খাইয়ে দেয়, দেন হচ্ছে যে উনি ওনার মতো স্বাভাবিক জীবনযাপন করে। তো এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি আর কি।
আজম, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আপনার কাছে জানতে চাই যে আপনি অন্য ভুবনে শুনেছেন, আপনার সাথে অনেক এ বিষয় নিয়ে কথাও হয়েছে, সামনাসামনি অনেক কথা হয়েছে, আপনি অন্য ভুবন এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনি শুনলেন যে অনেকেই আমাদেরকে শোনেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের লিসেনারদের উদ্দেশ্যে যদি আপনি আপনার পক্ষ থেকে কিছু বলতে চান।
আসলে ভূত.com এটা একটা ভালোবাসার জায়গা। আমি যখন আজকে অফিসে এটা নিয়ে কথা বলছিলাম আমার একজন ক্লায়েন্টের সাথে, আপনার কথা বলছিলাম আর কি, যে আমি ওরকম ভূত.com এ আছি রাসেল ভাইয়ের সাথে, ভেরি ইন্টারেস্টিং, সেও শুনতো একটা সময়। তো আমি যেটা বলবো যে এটা একটা ভালোবাসার জায়গা, এটা একটা আবেগের জায়গা, ভূত.com উইথ রাসেল ভাই এটা একটা আবেগের জায়গা। সো আমি যেটা বলবো আপনার সাথে তাল মিলিয়েই, যে যারা পছন্দ করবে অবশ্যই অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, এটা অবশ্যই তারা করবে, রাসেল ভাইয়ের প্রতি ভালোবাসা, ভূত.com এর প্রতি ভালোবাসা রেখেই। আর অন্য ভুবন যে ব্যাপারটা নতুন করে আসছে আমাদের এখানে, যে আপনাদের কোনো যদি কোনো প্ল্যান থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন অন্য ভুবনে এসে। তো সবাইকে ইনভাইট করছি অন্য ভুবনে, নতুন করে অন্যরকম ভাবে সবাইকে থাকার জন্য আমি কি বলবো, যে অনুরোধ করব অথবা বলবো যে ভালোবাসার টানে আপনি এখানে আসতে পারেন অথবা বলতে পারেন, দেখতে পারেন।
চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আজম, এই রাতের বেলায় কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে ঘটনার সময় শেয়ার করার জন্য। এবং আপনি খুব চমৎকার বলেন, আপনার ঘটনা যতবারই আমরা প্রচার করেছি ততবারই প্রশংসা পেয়েছে, এবং আপনি আসলেই খুব চমৎকারভাবে বলেন, মানে শুধু ঘটনার মধ্যে না ঘটনার বাইরেও আপনি একজন চমৎকার মানুষ এবং চমৎকারভাবে গুছিয়ে কথা বলেন। সো আপনাকে ধন্যবাদ, আশা করছি যে খুব দ্রুতই আপনাকে আবারও পাবো। আপনি ভালো থাকবেন আজম।
ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই দ্রুত আমাকে পাবেন। লিসেনার্স যারা আছে সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করছি।
তো এই ছিল আজমের সাথে আমাদের আজকের সেশন, এবং আশা করি যে আজমকে আমরা খুব দ্রুত পেয়ে যাব। আর আজমের মাধ্যমে আমরা শেষ করতে চাই আমাদের আজকের এপিসোড। যারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন আমাদের স্টুডিও সেশন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও খুব দ্রুতই নেক্সট মান্থে আরও একটা স্টুডিও সেশন করব, এবং সেখানে যদি আপনি আসতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, russell.bhoot.com@gmail.com। আপনি সেখানে আপনার ঘটনা পাঠিয়ে দিন বা আপনার আগ্রহ প্রকাশ করুন। আর সেই সাথে আপনি ফেসবুক বুকের মাধ্যমেও জানাতে পারেন, সেখানে আমাদের যে টিম আছেন তারা তো মানে আপনাকে সবসময় রেসপন্স করছেন, তবে ইমেলের মাধ্যমেও আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি সত্যিকার অর্থে এই স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান তাহলে ছোট্ট একটা অডিও ক্লিপও সংযুক্ত করে দিতে পারেন আপনার ইমেলের সাথে, যাতে আমরা বুঝতে পারি যে আপনি কোন ধরনের ঘটনা শেয়ার করবেন বা আপনি কিভাবে ঘটনাটি উপস্থাপন করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। খুব দ্রুত আবারও কথা হচ্ছে আমাদের ওপ্রান্তে, আমাদের পুরো এই সহযোগিতা করেছেন যিনি, মানে আমাদের এই পুরো টেকনিক্যাল দিকটা দেখেছেন বা ক্রিয়েটিভ দিকটা দেখেছেন নাবিদ ইমতিয়াজ, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।